Of UCL, back to the night of Pinya Madhista Bangladesh Pages 9248, season 2021-22, episode number 50. Aske Amar Sathe, Jay Dujon of Busti Asen, Tarake, Alada Hoya Purita Puridon, Isunito, Eta Vishes Purita, Dujon Yase, Pinya Madhista Bangladesh official member, Motasin Mahudasi, and fans favorite Kaushik Bhadrota. Onek din paro hai camera dekhte hocche, amader onek বলা যায় যে পাবলিক ডিমান্ড ছিল আমাদের কাছে যে ভদ্রতা কবে আসবে, তো ফাইনালি হিয়ার উই আর উইথ দা কৌশিক আওয়ার অনারেবল কৌশিক ভদ্রতা। কেমন আছেন দুজনে? এই
তো ভালো মোটামুটি ভাবে, আপনারা কেমন সবাই?
হ্যাঁ আমি ভালো আছি।
এই তো ভাই ভালো, আপনার কি খবর?
হ্যাঁ এই তো ভালো, তবে এর তো ভালো আছে।
আচ্ছা শুরু করার আগে যেহেতু অনেক ভাই টপিকটা তুললাই সেটা আর কি বলে দেই, যেহেতু আজকে তন্ময় ভাই বিশেষ একটা কারণে আসতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্ট্যান্ড ইন হিসেবে আসছি আর কি।
আচ্ছা আসলে তন্ময় ভাই থাকলে হয়তো আরো মানে জমজমাট হতো প্রোগ্রামটা, বোর্ড মেম্বার আমাদের প্লাস তন্ময় ভাইয়ের ব্যাপারে একটা পাবলিক ডিমান্ড আছে, ওনাকে সোফার হচ্ছে 9248 এ দেখা যায় নাই, তো
ওই মিস্টার জানে।
হ্যাঁ ফার্স্ট সিজনে পর সেকেন্ড সিজনে একটা এপিসোডে উনি আসতে পারেনি, এন্ড থার্ড সিজনে সোফার না, বাট যেহেতু অবশেষে উনি বাংলাদেশে ব্যাক করেছেন, আশা করা যায় আমাদের সাথে শিডিউল ম্যাচ করবে, এন্ড আমরা খুবই নিয়ার ফিউচারে ওনাকে নিয়ে একটা এপিসোড করতে পারব। তো এনিওয়েজ ব্যাক টু আওয়ার প্রোগ্রাম। ভদ্রদা এই সিজনে আপনাকে দেখা যায় নাই, আমি হচ্ছে ম্যাচের বাইরে আজকে সিজন দিয়েই শুরু করি। আন্তর্জাতিক সিজন সোফার কেমন দেখছেন?
সোফার তো আমরা আসলে সবাই দেখতেছি যে খুব ভালো। হ্যাঁ দুইটা কারণ, যখন সে ফার্স্ট সিজনে যখন সে যে টিমটা ইনহেরিট করছে ওইটাতে বেশ যারা ছিল সবাই আসলে প্রতিষ্ঠিত তারকা, তাই না? এই তুলনায় এইবারের টিমটাকে তার সাজায় নেওয়া লাগছে, অনেক ক্ষেত্রে ইয়াং প্লেয়ার ছিল, হ্যাঁ ওদেরকে সাজায় নেওয়া লাগছে, ভালো ভালো লেভেলের হাই প্রোফাইল ডিপার্চার ছিল, সব মিলাইয়া কিন্তু যে পরিমাণ সে এখন পর্যন্ত আউটপুট দিছে সেটা খুবই ভালো। কিন্তু এইখানে আরেকটা জিনিস যেটা আমরা সবাই একটু মানে আমরা যারা একটু আগে আগের দুই বছর তার খুব ক্লোজলি ফলো করছি, আনচেলত্তি 13-14, 14-15 দুই সিজনেরই কিন্তু এই স্টেজে আইসা তার এইরকমই পারফরমেন্স ছিল। হ্যাঁ যখন ডিসেম্বর অ্যাপ্রোচিং, এখনো জানুয়ারি শুরু হয় নাই, হ্যাঁ উইন্টার ব্রেকের আগ পর্যন্ত তার কিন্তু একই রকম পারফরমেন্স ছিল 2013-2014, মানে 14-15, 13-14 দুই সিজনে। কিন্তু এইবার স্পেশালিটি হচ্ছে যে সে এবার একটা মানে উইকেন্ড স্কোয়াড, অনেকগুলা ডিপার্চারের পরও সে ভালো খেলতেছে, এটা প্লোরিড দিতেই হবে। কিন্তু তারপরেও যে পুরাতন কিছু সমস্যা যেটা হচ্ছে রোটেশনের অভাব, এইগুলা লক্ষণ আস্তে আস্তে লক্ষণ দেখা যাচ্ছে আর কি। তো ওভারঅল একজন কোচের পক্ষে আমি কয়েকটা জিনিস বলি, এখানে তিনটা ডিপার্চার তাই না, তিনটা ডিপার্চার হচ্ছে রামোস ভারানে, দুই তিন হচ্ছে জিদান, তিনটা ডিপার্চারকে একসাথে কাভার দেওয়ার দিয়ে এখন পর্যন্ত আমরা লিগে যে কমফোর্টেবল লিডে আছি, এটা আসলে আমাদের পক্ষে একটু মানে আনইউজুয়াল। কোচ হিসেবে মরিনহো, জিদান বা অন্য কেউ এই লিড নিয়ে থাকলে আমরা মোটামুটি ভাবে রিয়ালের হিস্ট্রি থেকে দেখা যায় যে এই লিড রিয়াল সাধারণত ডিফেন্ড করে, এটা কখনো হারে না। হ্যাঁ কিন্তু যেহেতু কোচ হিসেবে আনচেলত্তি আছে, তার হিস্ট্রি হচ্ছে এই ধরনের লিড সে বটল করে, তো আমরা হোপফুল যে এবার বটল করার মতো, আগে কনস্ট্যান্ট একটা টিম ছিল বার্সা যে অলওয়েজ আপনাকে একটা প্রেশারের উপর রাখতো, হ্যাঁ ওই বার্সার যে একটা ফরমেশন যখন মেসি জাবি টাবি ওরা ছিল, সেই ক্ষেত্রে এখন আমাদের যারা রাইভাল আছে তারা খুব একটা ওই বার্সার লেভেলে নাই। সুতরাং আমরা হোপফুল যে সামনের যে উইকেন্ডটা, এই উইকেন্ডে যদি আমরা ভিক্টোরিয়াস হইতে পারি, আমরা অন্তত আমাদের লিগের যে টার্গেট আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবার অন্তত এই ট্র্যাকে আছে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত।
আর ইউসিএল
ইউসিএল তো মাত্র মানে নাইট ইজ স্টিল টু
না, মানে
হ্যাঁ
আচ্ছা আচ্ছা, পাঁচটা ম্যাচ তো হয়ে গেল, এর মধ্যে আমরা একটা ম্যাচ হেরেছিও।
হ্যাঁ একটা ম্যাচ হারছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপে এবার লিভারপুল বাদে আর কোন টিমকে ততটা ইন্টিমিডেটিং মনে হইতেছে না যে একটা টিম হ্যান করে ফেলবে তেন করে ফেলবে। হ্যাঁ আমরা ওই সিটির কথা বাদ দিই, ইংলিশ লিগে কি লেভেলে খেলা হয় এটা আমরা সবাই জানি, সেই সিটির এই আবার চ্যাম্পিয়ন্স লিগে আইসা কি অবস্থা হয় সেটাও আমরা সবাই দেখছি, লিওর সাথে একবার হারে আর একবার খারাপ অবস্থা হয়, এগুলো আমরা সবাই দেখছি। তো আসলে ইউসিএল এর ক্যাটাগরিটা পুরোপুরি আলাদা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন পর্যন্ত একমাত্র লিভারপুলেরই মনে হইতেছে টিম টু বিট, আর রিয়াল মাদ্রিদ এখনো লিভারপুলের লেভেলের না এটা সত্য। বাট অ্যাপার্ট ফ্রম যে টিমগুলো আছে ইনক্লুডিং বায়ার্ন মিউনিখ, হ্যাঁ যে টিমগুলো আছে তাদের খেলার সাথে এখন পর্যন্ত রিয়ালের কিন্তু খেলার তেমন কোনো একটা ফারাক নেই।
আর সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হচ্ছে এখানে আনচেলত্তি নিজে, আনচেলত্তি লিগে সে যাই করুক না কেন, ইউসিএল এ আনচেলত্তি অলওয়েজ মানে ওয়ান অফ এ কাইন্ড। আচ্ছা আসিফ, তোমার কাছে আসি, কোশ্চেনটা যদি একটু পরে আবার ভদ্রতার কাছে যাবে, বাট তোমাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আজকের স্কোয়াড আমরা দেখলাম এবং মানে বরাবরের মতোই আনচেলত্তি ট্রেডিশনাল, নো চেঞ্জেস এট অল। আমরা হচ্ছে রাইটিং এ শুধুমাত্র, যেহেতু রাইটিংটা আমাদের মোটামুটি বলা যায় একটা ডেড সাইট, সেখানে আমরা মাঝে মধ্যে চেঞ্জ দেখি, বাট ইফেক্টিভ জায়গাগুলোতে কোন ধরনের চেঞ্জ নাই আজকে পর্যন্ত। হচ্ছে আজকে ম্যাচটা অ্যাপারেন্টলি আমরা জাস্ট ড্র করলেই আমরা লিগ গ্রুপ চ্যাম্পিয়ন, এরকম একটা ম্যাচেও আমাদের তিন মিডফিল্ডার কোন রকমের রেস্টে নাই। তো এই যে আনচেলত্তি যে যে কাজটা করছে, অলরেডি আমরা কিন্তু বেনজেমার ইঞ্জুরিটা আমরা দেখে ফেললাম এবং হোপফুলি মোর টু কাম। তো হাউ ডু ইউ ফিল দিস সিচুয়েশন?
মানে এই জিনিসটা আসলে অনেক টকড অ্যাবাউট যে আনচেলত্তি রোটেশন করে না বা এই টাইপ কিছু। এখন কথা হইতেছে যেটা আগের ম্যাচে, যেটা অনেক ভাই বলতেছিল যে আগের ম্যাচে আমাদের কোনোভাবে আসলে ছাড়া যাবে না, আমাদের জিততেই হবে যাতে একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকে। আজকের ম্যাচে আমাদের আরেকটু ব্রিদিং স্পেস আছে যে আমরা হচ্ছে হয়তো বা ড্র করলেও পার পায়া যাইতে পারি যে সেকেন্ড রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবো। বাট আমার মনে হয় আনচেলত্তি আসলে এখনো ভালভার্দের উপর অতটা ট্রাস্ট করতে পারতেছে না, নাকি ভালভার্দের ইঞ্জুরি থেকে ফিরে আসার পরে ওকে অত প্রেশার দিতে চাইতেছে না, এই দুইটা যে কোনো একটা হবে, যাই না যেটাই হোক। তারপর আবার ক্যাসিমিরো টানা স্টার্ট করে যাচ্ছে, মোটামুটি ক্যাসিমিরো কিন্তু আসলে সাব অফ হয় না, বাকি দুজন হয়তো বা ম্যাচের এক ম্যাচে ক্রুজ সাব অফ হচ্ছে, এক ম্যাচে মদ্রিচ হচ্ছে, ক্যাসিমিরো আসলে সেটাও হইতেছে না, টানা ম্যাচ খেলেও যাচ্ছে, লিগেও আরেকটা কার্ড দূরে আছে সাসপেনশন থেকে। তো সব মিলে এখন অবশ্যই টায়ার্ড লেগ, এবং টায়ার্ড লেগের কারণে আসলে আমরা গতবার ইউসিএল সেমিতে আসলে আমরা ওই টায়ার্ড লেগের কারণেই মিডের ব্যাটলটা হারছি। তো এইখানে হয়তো বা মিডে ভালভার্দে বা কামাভিঙ্গা, কামাভিঙ্গার আসলে আজকের ম্যাচটা যদি ডেড রাবার হইতো আই এম প্রিটি শিওর কামাভিঙ্গা স্টার্ট করতো, যেহেতু আমাদের ম্যাচ থেকে কিছু নেওয়ার আছে সেইখান থেকে আসলে হয়তো বা স্টার্ট করতে করাচ্ছে না আনচেলত্তি। কিন্তু আই গেস এরকম ম্যাচে চান্স দেওয়া উচিত যেখানে হয়তো বা একটু ব্রিদিং স্পেস আছে যে ড্র করলেও হবে, নাইলে হচ্ছে এইসব প্লেয়াররা তো আসলে এইসব ম্যাচ দিয়ে আসলে ইন্টারের সাথে ইউসিএল ম্যাচ আসলে একটা বড় ম্যাচ। আর আপ ফ্রন্টে আসলে যেটা বললেন যে আসলে লিগে এসেন্সিও আর ইউসিএল এ হচ্ছে রদ্রিগো, এটাই বর্তমান প্যাটার্ন, আর হচ্ছে রাইট ব্যাকে হচ্ছে কিছু চেঞ্জ। এছাড়া তো আসলে ডিফেন্সিভ লাইনটা আই গেস আর একটু স্টেবল করতে চাইতেছে ওখানে আসলে কতটুকু কি, কিন্তু মিডে আসলেই দরকার ছিল, কিন্তু এটা কেন করতেছে না এটা আনচেলত্তি ভালো জানে। আমার মনে হয় তার আসলে ভরসাটা ওইভাবে গড়ে ওঠে নাই।
ভদ্রতা, আপনার কাছে সেম কোশ্চেনটা নিয়ে একটু আলাদা ভাবে আসি, সেটা হচ্ছে যে এই যে আসিস যে কথাটা বললো যে আমাদের হয়তো বা আজকের ম্যাচে কিছু পাওয়ার ছিল, এই পাওয়ার বিবেচনা করে হয়তো ক্রুস মুভ আমরা আবার হচ্ছে কেসিএম স্টার্ট করতে দেখছি, বাট এই পাওয়ার এক্সপেক্টেশন থেকে ট্যাকটিক্যাল রিজনে কি চেঞ্জ করা যেত না? আমি কারো স্পেসিফিক নাম বলছি না, আই গেস আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি।
তো আমি এটা একটু মানে অন্যভাবে দিই, হ্যাঁ আমাদের এই ম্যাচে হ্যাঁ পাওয়ার আছে, কিন্তু আমি যদি পাওয়ার কম্প্যারিজনটা করি তাহলে নেক্সট ম্যাচে কিন্তু আমার এর চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার আছে। নেক্সট ম্যাচ উইন মিন্স লিগ ইজ অলরেডি ইন ইউর ব্যাক অলমোস্ট, কারণ আমার এখন সোসিয়েদাদ যতই ফাইট দেখ, সেভিয়া যতই ফাইট দেখ, দিন শেষে আমার মেইন ফাইট হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তো নেক্সট ম্যাচটা কিন্তু এই ম্যাচের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক নাম্বার কথা। দুই নাম্বার একটা জিনিস হচ্ছে যে ওই কয়েকদিন আগে রাফায়েল ভারানে যে সাক্ষাৎকারটা দিল যে রিয়ালে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে 3 দিন পর থেকে কথা শুরু হয়ে যায় যে ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য নেক্সট। তো আমাদের আসলে চ্যাম্পিয়ন্স লিগে এটা একটা ট্রেডিশন। কেমন একটা কথা বলি যে আপনাদের ওই যে মরিনহো যেবার লিগ জিতলো অনেক বছর পরে, হ্যাঁ, পেপ গার্ডিওলার ডোমিনেন্স ভেঙে, সেবার কিন্তু বায়ার্নের সাথে আমরা সেকেন্ড লেগে গিয়ে টাই ব্রেকারে হারছি। আপনাদের মনে আছে হয়তো বা যে বাই দিস টাইম আমরা আমাদের লিগে কিন্তু 34th গেম উইক শেষ করে ফেলছি, হ্যাঁ, আর 4টা ম্যাচ ছিল। সেই 4টা ম্যাচে রিয়াল মাদ্রিদের যে এনথুজিয়াজমটা সেটা আমার এখনো স্পষ্ট মনে আছে, সেটা অলমোস্ট 1/10 হয়ে গেছে। আর লিগ তো হয়েই গেছে, এটা আর কি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে কি। তো এটা একটা এনচেলত্তির জন্য অ্যাটস্টিক, এটা এজ এ কোচ হিসেবে সে তার পার্সোনাল দিকটা চিন্তা করছে। কেন আপনি এখন ধরেন আপনার সামনের রাউন্ড অফ 16-এ আপনার একটা বড় টিমের সাথে খেলা বললো, লিভারপুলের সাথে, আপনি হঠাৎ করে ফেব্রুয়ারির 15 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ খেলা, হ্যাঁ, ফেব্রুয়ারির 21 তারিখ আপনি লিগ থেকে বাদ। বাই দিস টাইম আপনার লিগ লিগ যদি 32 পয়েন্টেরও হয়, মাদ্রিদ স্যার এটা সেলিব্রেট করবে না। সুতরাং এটা হচ্ছে কোচ তার নিজের কিছু চাকরি সেভ করা হোক বা সমর্থকদেরকে খুশি করা হোক বা ক্লাবের স্ট্রাকচার খুশি করা হোক, এইরকম একটা মুভ। আর একটা কথা হচ্ছে যে আমি ওই দিন একটা ওই রিসার্চ জার্নালে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার নর্মালি যারা ফুটবলার, ফুটবলারদের আপনার এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনে প্রতি 2.5 দিন 3 দিনে 3.5 দিনে একটা করে খেলা হচ্ছে, এটা নিয়ে একটা গবেষণা ছিল যে আপনার লাংস এবং হার্ট প্লেয়ারদের এটা আপনার 1.5 দিনে রিকভার করে যায়, বাট মাসল অ্যাভাব 25 এজের যারা আছে তাদের মাসল রিকভার করতে 6 দিন সময় লাগে, 5.5 থেকে 6 দিন ফুল রিকভার করতে। সেই জায়গায় এনচেলত্তি কিন্তু সিএম কে যে মিডফিল্ড আছে এদেরকে এত পরিমাণ ওভার ইউজ করতেছে, এবং এটা জাস্ট ইনএভিটেবল যে কোনো সময় আমাদের রোটেশন বিহীন এইভাবে চলতে থাকলে একটা মেজর ইঞ্জুরি সার্ভাইভ করো। আমি বেনজেমার একটা উদাহরণ দিই, ও বুদ্ধিমান প্লেয়ার এবং ও ওই দিনের যে যখন সে বুঝলো যে তার হ্যামস্ট্রিং এর সমস্যাটা হয়েছে, সাথে সাথে কিন্তু সে আর 2 কাইকো আগায় নাই, তাই না, সে ওই জায়গাতেই বসে গেছে, লিম্প করে নাই। বাট আমি যেটা ওই কিছুক্ষণ আগে রিফাতের সাথে বলতেছিলাম যে এই সেম প্রবলেম যদি ভিনিসিয়াস এর হইতো, সে আরো 2 বার মাঠটা চক্কর দিয়ে এসে তারপর পড়তো, বাই দিস টাইম ইঞ্জুরি আরো এগ্রেভেট করতো। কিন্তু আমাদের ইঞ্জুরি থেকে ওদেরকে রক্ষা করার জন্য এই ম্যাচে রোটেশন দরকার ছিল, কারণ বার্নাবুতে মোটামুটি ভাবে যদি টেকটিক্যালি খুব বড় মিস্টেক না করে, সেটা যে রোটেশনই হোক, ইন্টারের সাথে আমরা ড্র করতে পারবো, ড্র করাই আমার জন্য ই ছিল। তো সেই ক্ষেত্রে অন্তত মডরিচের রেস্ট দেওয়াটা খুব খুব দরকার ছিল এটা, কারণ হুসের এখন কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটি নাই, সে মাঝে মাঝে একটা রেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু মডরিচের ক্ষেত্রে তার কিছুই হচ্ছে না। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে শুড হ্যাভ বিন এ বেটার ডিসিশন।
আচ্ছা, সিমোনে ইনজাগির স্কোয়াডটা যেভাবে খেলে ইউজুয়ালি এই সিজনে সোফার, তারা কিন্তু মিডফিল্ডে অনেক প্রেস করে খেলেছে, তো এইরকম জায়গায় অ্যাকচুয়ালি মানে কামাভিঙ্গা কিংবা ভালভার্দের মতো এনার্জেটিক প্লেয়ারের কি অ্যাকচুয়ালি ট্যাকটিক্যালি ইনক্লুশন হওয়া উচিত ছিল না, যখন আমাদের লিগ থেকে এই ম্যাচ থেকে আসলেই কিছু পাওয়ার আছে? ভদ্রতা,
এটা এটা একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে যে অনেক সময় দেখা যায় যে ইয়াং প্লেয়াররা কিন্তু হাই প্রেসে ভালনারেবল থাকে, যে সমস্যাটা আবার দেখা যাচ্ছে যে ক্রুস মডরিচদের হয় না। ওরা দেখা গেছে যে ক্লোপ ক্লোপ টোপের গেগেন প্রেসিং এর এগেনস্টে ওরা অনেকবার খেলছে, ওরা বায়ার্নের প্রেসিং এর এগেনস্টে খেলছে, ওরা মানে বিভিন্ন লেভেলের প্রেসিং টেসিং কত কিছুর ওরা মোকাবেলা করছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কামাভিঙ্গারা যে টাইপের ইয়াং প্লেয়ার, ওরা একটা হাই প্রেসের এগেনস্টে ওরা মিস্টেক করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে এনচেলত্তির ডিসিশন পারফেক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি সিঙ্গেল একটা ডিসক্রিট ম্যাচ হিসাবে চিন্তা করা হয় তাহলে এই ডিসিশন নিয়ে কোনো ভুল নাই যে হ্যাঁ আমি একটা হাই প্রেসিং টিমের এগেনস্টে আমি একটা অভিজ্ঞ মিডফিল্ড খেলাচ্ছি, এটা খুব দরকার, কারণ যখন ওরা হাই প্রেস করবে তখন কারণ না কারণ লাগবে টেম্পোটাকে স্লো করার জন্য, এবং এটা একমাত্র অভিজ্ঞ মিডফিল্ডারদের দ্বারাই সম্ভব, এটা ঠিক আছে। কিন্তু আমাদের আগের ম্যাচগুলা এবং পরের ম্যাচগুলার কনসিডারেশনে আনলে এটা কিন্তু ডিসক্রিট ম্যাচ না, আমার সামনেও কঠিন ম্যাচ আছে এবং প্রিভিয়াস 4টা ম্যাচ আমাদের খুব কঠিন ছিল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ কামাভিঙ্গা টামাভিঙ্গা ওদেরকে একটা খেলানো দরকার ছিল, কিন্তু আদারওয়াইজ এটা ডিসিশন ওয়াইজ ওয়াইজ। হ্যাঁ, আর ইটালিতে ইনজাগির যে কথাটা, ইটালিতে কিন্তু ইটালিয়ান লিগগুলোতে কিন্তু এত হাই প্রেস কখনো করতো না, সে কিন্তু ওই হাই প্রেসিং স্টাইলটা নিয়ে আসছে, হ্যাঁ, যেটা জার্মান লিগে খুব বেশি প্রচলিত এখন, সে এটা নিয়ে আসছে, এবং এই ক্ষেত্রে তার প্রেসিং এর এগেন্স্ট ওরা কাউন্টার প্রেসিং করতেছে, হাই প্রেসিং করতেছে, এটার এগেন্স্টে আসলে দক্ষ মিডফিল্ড খেলানোতে দোষের কিছু নাই, কিন্তু এটা যদি ইনজুরি অ্যাগ্রেভেট করে এটা আমাদের এই বর্তমান একটা ব্লোজোমিং যে আর সিজন আছে এটার জন্য আমাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে, এই আর কি, আর কিছু না।
আচ্ছা আসিফের কাছে অন্য একটা আরেকজন প্লেয়ারকে নিয়ে আসি, সেটা হচ্ছে জনতার আরেক নায়ক। সে চান্স না পেয়ে জনতার নায়ক হয়ে গেছে, মানে চান্স মানে কিছু করা লাগেনি, সিম্পলি সে চান্স পায় না তাই সে জনতার নায়ক। লুকা জহির ফাইনালি তার সেটা প্রত্যাশিত 20 মিনিট, অ্যাকচুয়ালি 20 মিনিট না, তারও আরো বেশি পেয়েছে। তো আজকের ম্যাচে আমরা যদি হচ্ছে ইন্টারের স্টাইলের দিকে দেখি এবং জহির নিজের স্টাইলের দিকে যদি তাকাই, একটা পার্থক্য আছে, সরি পার্থক্য হলো যে কি, যে মানে নর্মালি দেখা যায় যে ইন্টারের ডিফেন্স যেটা করে খুবই হাই লাইনে দ্বারা ডিফেন্স করে এবং অপোনেন্ট কে বেশ ভালো প্রেস করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচ সিজনে কিন্তু দেখা গেছে যে ডিফেন্ডারদের জাস্ট স্ট্রেইট একটা থ্রু বল থেকে একটা লং থ্রু বলেও কিন্তু অনেক অ্যাটাক ইনিশিয়েট করছে। এইসব জায়গায় আমাদের খুব ভালো দরকার ছিল হচ্ছে একটা লাইক সলো রান নিয়ে হচ্ছে গোল করে আসতে পারবে এই টাইপের একটা প্লেয়ার, বাট লুকা জোভিচ ইজ নট লাইক দিস অ্যাজ ফার অ্যাজ আই অবজার্ভ হিম। তো আজকে লুকা জোভিচ কে, এবং সেটা দেখা যায় যে লুকা জোভিচ ইউজুয়ালি মানে ডিফেন্ডারদের মাঝখানে জায়গা না খুঁজে নিয়ে সে হচ্ছে কাইন্ড অফ মানে ইয়ের মাঝখান দিয়ে হচ্ছে লাইক ডিফেন্ডারদের মাঝখান দিয়ে হচ্ছে নিজের স্কিল দেখায় বল নিয়ে বল ক্যারি করার ট্রাই করে। আজকে ইন্টার মিলানের হাই মানে হাই প্রেস প্লাস হচ্ছে ডিফেন্ডাররা যেভাবে হাইলাইন মেনটেন করে খেলে, হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট ফ্রম জোভিচ?
আমার কাছে আজকের ম্যাচে ওর কাছে অত বেশি এক্সপেকটেশন নাই, টু বি অনেস্ট। কারণ লালিগা আর ইউসিএল টু ডিফারেন্ট বল গেম, লালিগায় ভালো খেলছে অবভিয়াসলি, আমাদের জন্য আগের ম্যাচটা বের করে আনছে, কিন্তু যেটা বলতেছিলেন 16 রান নিয়ে গোল দেওয়া বা এই টাইপ ক্ষেত্রে হয়তো বা ও যখন আগের ক্লাবে ছিল কিছু গোল এরকম আছে, বাট ওর মানে ট্রেট এমন না যে ও 16 রানে অনেক বিশ্বাসী। বাট আজকের ম্যাচে যে ক্রুজ ক্যাসিমিরের একটা যদি থ্রু বল বের হয়, সেক্ষেত্রে আসলে ধরার মতো মানুষ আছে, মানে জোভিচকেই করতে হবে এমন না, মানে ভিনিসিয়াসের কথা যদি বলতেছি আসলে,
মানে
হ্যাঁ ওদের স্পিডটা কাজে লাগায় হয়তোবা একটা ট্যাপিং সুযোগ হয়ে যেতে পারে। কিন্তু সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে ওর পজিশনিং সেন্স এখানে কতটুকু কাজে লাগাইতে পারবে, যেক্ষেত্রে হয়তোবা বেনজামা যেখানে বলটা ভিনি বা রদ্রিগো পাস দিবে, বেনজামা প্রেজেন্ট থাকবে বা ক্রুজ প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে জোভিচ কতটা বেশি ইয়া করতে পারবে, কোপ আপ করতে পারবে, এটা একটা প্রশ্ন। আর
এবং মানে সলো স্ট্রাইকার হিসেবে কিন্তু জোভিচের পারফরমেন্স কখনো খুব একটা ভালো মনে হয় না আমার কাছে,
এবং মাদ্রিদের হয়ে আসলে সলো মানে গোল ওইভাবে হাতে গুনাই দুই তিনটা, একটা গোল ছিল আসলে তিনটা নাম ভুলে গেছি, বাট অনেক ভালো একটা ফিনিশিং ছিল বক্সের কাছাকাছি থেকে, বাট ওই রকম গোল আপনি পাবেনই না আসলে যে কম্পেয়ার করার মতো। কিন্তু ওই যেটা হইতাছে, যেটা বলতেছিলাম যে ও যদি মানে কি বলে গেমে ডাইরেক্ট ইম্প্যাক্ট নাও ফেলে, অফ দা বল মুভমেন্ট দিয়েও যদি কিছু কাজ করতে পারে, সেটাও আমাদের জন্য আজকে ব্লেসিং হইতে পারে।
আচ্ছা ওয়েল, অনেকটাই খুব ভালো একটা কথা বলছে আসলে, টু বি অনেস্ট আমি নিজেও যদি এই মানে হোস্টের চেয়ারে না থাকতাম আমিও বোধহয় আঞ্চলিক এই মরিনের কথা বারবার তুলে নিয়ে আসতাম, কারণ আমি এটা সবসময় স্বীকার করি আমাদের থ্রিপিটের মানে বেজ স্টোনটা সেট করে দিয়ে গেছে মরিনিও, এটাকে কিভাবে নেয় জানি না, বাট আমি পার্সোনালি এটা পুরোপুরি বিশ্বাস করি।
আরেকজন সেনা নিয়েও ছিল আজকে আর কি, আসতে পারলো না, সেই হোক।
আচ্ছা আচ্ছা তো আচ্ছা কার্লো আনচেলত্তি থেকে হ্যাজার্ড তার গুড বুক থেকে একেবারে বাদ দিয়ে দিচ্ছে নাকি ওর পুরো ফিট হওয়ার জন্য সময় নিচ্ছে? ভদ্রতা
প্রথম প্রশ্ন, হ্যাজার্ড কোথায় খেলবে?
ওয়েল
আচ্ছা রাইট দেন লেফট একটা তার নির্দিষ্ট পজিশন না, আরেক জায়গায় যে খেলতেছে সে আনডাউটেডলি এখন বেটার পারফর্মার দেন নেইমার। হ্যাঁ অ্যাটলিস্ট আমি যদি ব্রাজিলিয়ান পেরিফেরির কথা চিন্তা করি, আর ওভারঅল চিন্তা করলে এই এই সিজনে তার পারফরমেন্স এমবাপ্পের লেভেলে কিছু কিছু ক্ষেত্রে 19-20 ধরলে আমি ভিনিসিয়াসে 20 ধরবো, এমবাপ্পের 19 ধরবো। হ্যাঁ আর হ্যাজার্ড রাইট উইং এ এতটা ইফেক্টিভ না, আর আমাদের সিস্টেমে আমরা 4-2-3-1 খেলি না যে তার জন্য ক্যাম্প পজিশনটা হ্যাজার্ডের জন্য আমরা বের করে নিতে পারবো। হ্যাঁ বা তার এখন সেই ফিজিক্যালিটিও নাই যে তাকে ফলস নাইন হিসেবে খেলানো যায়, সো লিটারেলি আনচেলত্তির হাতে আর কোনো জায়গা নেই, জায়গা নেই। এখন যদি লিগের 17-18 নম্বর টিমগুলোর এগেনস্টে যদি চান্স পায় এবং সেটা কাজে লাগাইতে পারে, এই একটা উপায় আছে। আদারওয়াইজ আমরা যেটা কেউ চাই না সেটা হচ্ছে ভিনিসিয়াস সাইড লাইনে মানে চোট নিয়ে বসে থাকুক, এটা আমরা কেউ চাই না। তো এছাড়া আসলে এখন হাতে কোনো অপশন নাই, ঠিক যে সমস্যাটার মধ্যে লুকা জোভিচ ছিল যে তার সামনে এমন একজন স্ট্রাইকার যে মোটামুটি ব্যালন্ডিয়ারের জন্য ফাইট দিচ্ছে। ঠিক একই ভাবে হাজার্ডেরও এখন এমন একজনের রিপ্লেস করতে হবে যে এখন ওয়ার্ল্ড এর টপ 5 ফর্মে আছে। তো এখন এই ক্ষেত্রে কিছু করার নাই, হাজার্ড ইজ জাস্ট এখন একটা বিগ নেম, আদারওয়াইজ কিছু না।
তো একটা রিউমার আমি আজকে দেখলাম, সেটা হচ্ছে 25 মিলিয়ন প্রাইসে হচ্ছে এভারটনের সাথে ট্রান্সফার, একটা রিউমার আছে পাওয়া গেছে ওয়েস্টহ্যাম, সরি ওয়েস্টহ্যাম। তো ডু ইউ অ্যাপ্রিসিয়েট দিস ভদ্রদা?
হ্যাঁ, এই যদি আর 2-3 ম্যাচ 5 ম্যাচ চান্স দিয়ে তারপর যদি দেখা যায় যে যেই যেই অবস্থা সেটাই আছে, তাহলে 25 মিলিয়নই আমার লাভ। অন্তত আমরা বলতে পারলাম যে আমাদের ক্ষতি হয়েছে 75 মিলিয়ন। হ্যাঁ, এখন তো বলতেছি ক্ষতি 100 মিলিয়ন, তখন আমরা যেন বলতে পারি যে আমাদের লস হচ্ছে 75 মিলিয়ন, এই আর কি, এছাড়া আর কিছু না।
আচ্ছা,
এই এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলি, আমি হঠাৎ করে আউট অফ টপিক্স মাথায় আসে, আমরা কাকাকে বিগ ফ্লপ বলি। হ্যাঁ, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে কাকার খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের জার্সিতে 29টা গোল এবং মোটামুটি ভাবে 3 ডিজিটের, সরি 2 ডিজিটের একটা, খুব সম্ভবত 25-30টার মতো এসিস্ট আছে। হ্যাঁ, সেই ইঞ্জুরিতে ছিল, কেউ কখনো বলতে পারবে না তার ডেডিকেশন নিয়ে, কেউ কখনো বলতে পারবে না তার কখনো তার মানে ওই সে আউট অফ ফুটবল নিয়ে তার একটা ই ছিল, ওভারওয়েট, অমুক তমুক, হাবি যাবি, সে ইঞ্জুরিতে সাফার করছে, আদারওয়াইজ কিন্তু সে সাফার করে নাই। সে যখন পিক ফর্মে, একটা ব্যালন্ডিওর উইনার, ব্যালন্ডিওর জিতে 3 বছর পরে সে ওজিলের কাছে বেঞ্চ হয়েছে এবং এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। তো আমরা যদি কাকাকে আমরা ফ্লপ বলি, বা তাহলে ইভেন আমরা গ্যারেথ বেলরও আমরা ফ্লপ বলছি আমরা মাদ্রিদ সারা, সেই তুলনায় হ্যাজার্ড কি অ্যাকচুয়ালি, তার ডেফিনেশন কি? এটা তো ফ্লপ বলতে সুপার ফ্লপের স্লপ নামে আলাদা একটা টার্ম আনতে হবে, তাই না? তো আমরা ও তো মানে জাস্ট একটা, এই মুহূর্তে এছাড়া আর কিছু বলার নাই ভাই। একটা মানুষের 2 বছর 3-2.5 বছর চলে যাচ্ছে, হ্যাঁ, এবং এটা আমার মনে হয় এই মুহূর্তে এটা একটা ইরিভার্সিবল স্টেটে চলে গেছে, আর ফিরে আসবে এটা আমাদের জন্য দরকার।
এবং হ্যাজার্ড এর ইঞ্জুরি গুলো এমন ইঞ্জুরি, ইটস লাইক মানে ইউজুয়ালি দেখা যায় যে কেউ খেলার মধ্যে থাকলে এই ধরনের ইঞ্জুরি গুলো পড়ে, তাই সে ট্রেনিং এ গিয়ে হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে চলে আসছে, সেই ট্রেনিং এ গিয়ে হচ্ছে পায়ের গুলো পেইন নিয়ে চলে আসছে। হোয়াট ইজ দিস? একটা প্লেয়ার
আমাদের মতো, আমরা 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 হলে থাকতে অনেক সময় ওই মানুষ ফুটবল খেলে ইনজুরিত পড়তো, আমরা ফিফা খেলতে খেলতে কোমরের ইনজুরিত পড়ে যাইতাম, হ্যাজার্ড এর অনেকটা এই অবস্থা, ইচ্ছা মতো ইনজুরিত পড়ে।
বাট এটা তো অন দা আদার হ্যান্ড এটা তো কমপ্লিটলি হ্যাজার্ড এর ফিজিক্যাল প্রবলেম। তাই আমি যদি দেখি যে মদ্রিজ কিংবা ক্রুজ বা ইভেন বেনজেমা, যারা হচ্ছে দিনের পর দিন ফিটনেস কন্টিনিউ করে যাচ্ছে, এটা তো একেবারে আমাদের ট্রেনিং এর কোন স্টাইল বা ট্রেনিং মেথড বা হচ্ছে আমাদের ফিটনেস টিমকে তো দোষ দিয়ে লাভ নাই। সে নিজে কমপ্লিটলি নিজের শেপটাকে মেনটেন করতে পারতেছে না, এন্ড এটা কিন্তু অনেক ফুটবলারের ক্ষেত্রে হয়। লাইক গ্যারেথ বেলের ক্ষেত্রে যদি আমি বলি, সে মাদ্রিদে আসার পরে নিজের বডির আপার পোর্শনের যখনই ওয়েট বাড়ানো শুরু করলো, জিম টিম করে সে প্রচুর মাসল বাড়ানো শুরু করলো, অমনি তো হ্যামস্ট্রিং এর ইঞ্জুরি হয়ে গেলে রেগুলার। তো এই অভিজ্ঞতা থেকে নিজের টিমের মধ্যে যে একজন প্লেয়ার আছে যে এই ধরনের ইঞ্জুরিতে বহুত ভুগছে, এবং মানে বলা যায় যে খুব ক্রুশাল মোমেন্ট গুলোতে হচ্ছে সেই ইঞ্জুরিতে পড়ে আমাদেরকে লিগ হারাইছে, এরকম একজন প্লেয়ার থাকা সত্ত্বেও
হচ্ছে যে বয়সের সাথে সাথে ইঞ্জুরির প্যাটার্নের সাথে সাথে যে কোনো প্লেয়ারেরই, আমি যেটা আর কি রোনালদো মেসি ওদের কাছ থেকে দেখে আমরা যতটুকু শিখছি, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের প্লেয়িং স্টাইল চেঞ্জ করে। হ্যাঁ,
রাইট।
আপনি হ্যাজার্ডের ক্ষেত্রে সেম জিনিসটা দেখবেন, আরেকটা দেখবেন নেইমারের ক্ষেত্রে। আপনার একটু যাতে সময় আছে, আপনি নেইমার ভার্সেস কলম্বিয়া যে লাস্ট অ্যাওয়ে ম্যাচটা গেল ব্রাজিলের সাথে হইলো, এটার একটু ইন্ডিভিজুয়াল হাইলাইটসটা দেখেন। নেইমার জাস্ট ওয়েট করতেছিল, কেউ তারে একটা এমন ট্যাকেল করে একবারে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইঞ্জুরি বানায় দিবে, সে মানে এটার জন্য ওয়েট করতেছে একটা বল নিয়ে, যতক্ষণ না পর্যন্ত তারে হার্ড ফাউল করছে সে বল নিয়ে কন্টিনিউ রোল করতেছে। কিন্তু আমি কিন্তু 28-29 এর পরে মেসি রোনালদোকে কখনো এরকম ভাবে খেলতে দেখি নাই, তাদের তাদের মধ্যে একটা সেফ, একটা নিজেদেরকে সেফ করার একটা বিষয় আছে। হ্যাঁ, ইভেন বেনজেমা, এটা একটা ওদের প্লাস পয়েন্ট, এটা ওদেরকে মানে
এই এই ট্রেডটা ভাই একটু ভিনিসিয়াসের মধ্যে কিছু দেখছিলাম, বাট এখন আরো মানে ফাউল হয় কিন্তু আসলে ওর দোষে হয় না, মানে ওর উপর রাগ ঝাড়তে মনে করেন ফাউল করে বেশিরভাগ, বাট ওই বল অত হল করে না।
ESPN এর এক সাক্ষাৎকারে ওই যে কমেন্টেটর ভিনিসিয়াসকে নিয়ে বলতেছিল যে রাইট নাও ভিনিসিয়াস যে শো গুলো করে প্রত্যেকটা টিম মুভের জন্য করে, নট ফর এনি শো ভোটিং, এবং এটা আসছে একটা ইংলিশ লিগ বেসড কমেন্টেটরের মুখ দিয়ে যারা আসলে মেইনলি শো ভোটিংটারে ধরে নেয় যে ইনসাল্ট, কারণ তাদের তারা যে দেশে
তাদের
খেলা
কালচারে
দেখে
নাই,
বড় হয়েছে ওদের কালচারে নাই বলতে কি, সৃষ্টিকর্তা এই প্রতিভাই দেয় নাই ওদেরকে। হ্যাঁ, এই আর কি। নেক্সট,
আচ্ছা, এই কোশ্চেনটা দুইজনের জন্যই, যেহেতু ভদ্রতার টপিকটা তুললো, আশিক শুরু করো, বরাবর ভদ্রতার কাছে আসতেছি।
এখন তো ভাই যতদিন বেনজেমা আছে বা আরেকজনের যে রুমার আছে হালেন, তো এমবাপ্পের জন্য পজিশন একটা আছে রাইট উইং, আর রাইট উইং এ আমাদের আসলে সেই রকম মানে প্রতিষ্ঠিত নাম নাই। রদ্রিগো আপনি যতই খেলতে ভিনিসিয়াস এর মতো আসলে ওই লেভেলে আমাদের পারফর্ম দিতেছে না, হয়তো বা ইউসিএল এ দু একটা গেম দিতেছে। এমবাপ্পে আসলে রাইট উইং ছাড়া আমি আসলে পজিশন দেখতেছি না, কারণ সেক্ষেত্রে ওরা যদি লেফটে খেলান লাগে সেক্ষেত্রে ভিনির পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আজকেও সে 2 গোল দিছে অলরেডি, এখনো চলতেছে খেলা, 2 গোল 1 অ্যাসিস্ট। তো মানে এমবাপ্পে আসলে দলে থাকাই হইতেছে একটা ব্লেসিং বর্তমানে যা অবস্থা, তো এই এই ব্লেসিং টা আপনি যেখানে খেলান, তা আমার মতে রাইট উইং এ খেলানো উচিত।
হ্যাঁ, ওইটা ওই আসলেই রাইট উইং এ, কারণ আমরা যতটুকু তার কেরিয়ার ট্র্যাজেডি মানে ট্র্যাজেক্টরি দেখছি, যে সে ইয়াতে মোনাকোতেও প্রথমে সেকেন্ড স্ট্রাইকার, তারপরে সে কিছুদিন আসলে মেইন স্ট্রাইকার হিসেবে খেলছে, তারপর যখন আবার স্ট্রাইকার ব্যাক করছে তখন সে রাইটে খেলছে, পিএসজিতে যখন ফার্স্টের দিকে, হ্যাঁ তখন সে রাইটে খেলছে, যখন নেইমার প্রথম আসলো, হ্যাঁ কাভানির সাথে যখন ট্রায়োটা হইলো তখন আসলে রাইট উইং এ খেলছে। তো ভিনিসিয়াস এর ক্ষেত্রে রাইট উইং এ কিন্তু খেলার সেই রকম একটা রেকর্ড নাই। জিদান যে কয়েকদিন খেলছে ওইটা জাস্ট সে একটা রাইট উইং ব্যাক হিসেবে কিছু ডিফেন্ড করছে, এছাড়া তার আসলে কোনো রোল ছিল না। তো দুইটা প্লেয়ারকে একসাথে ক্লিক করাইতে হলে অবশ্যই রাইট উইং। আর আধুনিক ফুটবলে কিন্তু রাইট লেফট বলে কোনো জিনিস নাই, এটা কিছু প্লেয়ারের জন্য ফিক্স থাকে, যেমন ভিনি আসলে ওই সাইডটাতেই অপারেট করে। আর এমবাপ্পে যে টাইপের প্লেয়ার, আসলে ওরা যে টাইপের স্পিডি প্লেয়ার, ও তো অনেকটা থিয়েরি ওরির অনেক গুণগুলা নিয়ে আসলে সে খেলতেছে, তো সেই ক্ষেত্রে ও রাইটে। এটা আরো একটা যুক্তি আছে, যেমন আমাদের যে লেফট ব্যাক আছে ও আসলে এতটা ওভারলেপ করে না, কম্পারেটিভলি কার্ভাজাল অনেক ওভারলেপ করে। তো ভিনি যদি কাট ইন করে যায়, সরি ভিনি বলতেছি, এমবাপ্পে যদি কাট ইন করে যায়, সেই ক্ষেত্রে কার্ভাজাল আর মডরিচে মিলে ওই উইংটা ব্যাকআপ দিতে পারে। বাট লেফটের ক্ষেত্রে ভিনি একাই আসলে টাচ লাইন ধরে যে খেলাটা, হ্যাঁ এটা আসলে ভিনির দ্বারাই সম্ভব, সুতরাং এটা আসলে তার দ্বারাই হবে। আর এমবাপ্পেরও আমার মনে হয় না যে এটা খুব একটা সমস্যার কিছু হবে, কারণ যখন বেনজেমা রিটায়ারমেন্টে চলে যাবে দেন হি উইল ফাইন্ড ফ্রিডম টু চুজ হুইচ পজিশন হি ওয়ান্টস টু অপারেট, এন্ড আলটিমেটলি
সেখানে আবার
যেহেতু তার
সেখানে আবার
ফিনিশিং,
হালান্ড নিয়ে
হ্যাঁ
একটা রিউমার আছে।
হালান্ড নিয়ে রিউমার আমার কাছে মনে হচ্ছে যে ওরা দুইটা প্লেয়ার হচ্ছে এই সিজনটাকে ডিফাইন করবে। হ্যাঁ, আর আমার পার্সোনালি আমি দুইজন রিয়ালে চাই, কিন্তু ফুটবল হিস্ট্রি হচ্ছে যে মোস্ট ট্যালেন্টেড দুই প্লেয়ার কখনো এক টিমে থাকবে না, ওরা অবশ্যই দুইটা দুই টিমে চলে যাবে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে দুইটা প্লেয়ার একসাথে রিয়ালে আনা খুব কষ্ট হবে, আইদার হ্যালান্ড অথবা এমবাপ্পে, দুইজনের একজন রিয়ালে আসবে আর একজন রিয়াল রে ই করবে, এবং দুইজন এই যুগের দুইটা মানে মেসি রোনালদো হিসেবে একজন আরেকজনের সাথে কম্পিট করবে। আমার মনে হয় না দুই প্লেয়ার এক টিমে সেরকম ভাবে আসবে
মানে
খেলবে।
হালান্ড কিন্তু এরকম একটা বার্তা অলরেডি সিজনের শুরুতে গত সিজনে কিন্তু দিয়ে দিছিল, এটা হচ্ছে যে ওই এমবাপ্পে যখন হচ্ছে ইয়ের সাথে এই বার্সেলোনার সাথে হ্যাট্রিক করলো, তার পরের ম্যাচটা আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি কার সাথে ম্যাচ ছিল, বাট সেই ম্যাচটা 2 গোল দেওয়ার পরে সে বললো যে আমি আগের দিন হচ্ছে এমবাপ্পে হ্যাট্রিক করছে, সো আই আই থট আমারও কিছু একটা করে দেখানো দরকার, এন্ড আই ডিড ইট। তো একটা মানে খুব কোল্ড রাইভালরি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং দুজনেই কিন্তু বিষয়টা ফিল করে। তাদের আপনি যদি হচ্ছে ইনস্টা অ্যাক্টিভিটি, টুইটার অ্যাক্টিভিটি, বাট হচ্ছে বিভিন্ন ইয়েতে প্রেস কনফারেন্সে যদি থাকি স্টেটমেন্ট গুলো দেখেন, বাট অন দ্য আদার হ্যান্ড দুইজনে কিন্তু সোফার মাদ্রিদের ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলতেছে, লাইক দুইজনেরই একটা ইন্টেনশন আছে মাদ্রিদে খেলার জন্য, মানে স্টিল একসাথে দুইজনে রাজি হবে কিনা খেলার জন্য এক
এটা
বনে দুই ভাগ
আসলে
রাখাটা আসলে খুব
এটা
টাফ।
এটা আসলে ফুটবলে এটা খুব একটা ম্যাটার করে না, কারণ হচ্ছে ওই হেলান্ডেই দেখা যাবে যে সে ফর এক্সাম্পল কোনো কারণে ওই বায়ার্ন মিউনিখে বা বার্সায় যোগ দিয়ে বলবে তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বায়ার্ন মিউনিখে আর বার্সায় খেলার, হু কেয়ার্স রিয়াল মাদ্রিদ, এটা
বরাদার
হচ্ছে
মতো
বর্তমান ফুটবলের বেসিক। হ্যাঁ, যখন যার তখন তার, এই স্বাভাবিক।
এটাই।
আচ্ছা,
একটা পিএসজি একটা
আমরা
পেনাল্টি পাইলো কিন্তু এমবাপ্পে হ্যাটট্রিকের জন্য পুশ করলো না, মেসি দিল
আচ্ছা আচ্ছা ঠিক আছে,
ও জানে, ও জানে ওই এক গোলের বিনিময়ে যে কত গোল সামাজিক মাধ্যমে খাবে, এই কারণে আচ্ছা ঠিক আছে, এক গোল করলাম।
ফাউলটা মেসির উপর হয়েছিল তো এই জন্য আসলে মনে হয়, যাই হোক।
আচ্ছা এনিওয়েজ, আমরা হচ্ছে ভদ্রতাকে যখন পাইলামই আমাদের ডিফেন্স নিয়ে একটু ডিসকাস করে নিই। এই সিজনে আমরা মানে বলা যায় যে আলাবাকে যদিও আমরা যদি লেফট ব্যাকে দেখি সেক্ষেত্রে আমাদের অ্যাটাকিংটা বেশ ভালো থাকে লেফট সাইড থেকে, যেটা একটু আগে বললেন যে ভিনির ভিনিকে হচ্ছে সাইডটা পুরোপুরি একা অপারেট করতে হয়, বাট এই এই প্রেশারটা কিন্তু তখন ভিনির উপর থেকে কমে যায়। আমরা প্রথম সিজনের প্রথম 2-3টা ম্যাচে কিন্তু দেখেছিলাম যে আলাবা যখন লেফট সাইডে থাকে আমাদের অ্যাটাক কিন্তু অনেক বেশি ইন্টেন্স হয়, বাট আমাদের সেন্টার ব্যাকের অবস্থা হয়ে যায় খুবই জঘন্য, মানে ইটস লাইক তাসের ঘরও বলা উচিত না, এক্স্যাক্টলি কি বলা উচিত ঘরই নেই এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। এখানে হচ্ছে আলাবাকে ইনক্লুড করার পরে মোটামুটি একটা তার লিডারশিপের কারণে আমরা একটা স্ট্যাবিলিটি পাইলাম, কিন্তু নাচো এবং মিলিতাও এক ম্যাচে ভালো পরের ম্যাচে খারাপ, এর মধ্যে স্পেশালি নাচো হচ্ছে সে প্রত্যেকটা ম্যাচেই খারাপ ছিল এই সিজনে। তো আমাদের এই মানে এই সিজনে সেন্টার ব্যাকদের যে পারফরমেন্স সেটার পরে রুডিগারের ব্যাপারে একটা রিউমার শোনা যাচ্ছে যে সে এই সিজনে ফ্রি এজেন্ট হয়ে যেতে, এই সিজনের পরে ফ্রি এজেন্ট হয়ে যাবে, মানে সোফার যেরকম কন্ট্রাক্ট আছে। তো আচ্ছা অলরেডি এটা নিয়ে বেশ অনেকগুলো কমেন্ট আসছে, লাইক এটা একটা ছিল, লাইক হচ্ছে আরেকটা ছিল এই যে জাহিদ হাসান ভাই কমেন্ট করেছিলেন যে রুডিগারকে নিয়ে কোনো থট, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হিম?
আচ্ছা, রুডিগারের ব্যাপার এবং বর্তমান রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ক্ষেত্রে, যে আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনার ধরেন বর্তমানে ম্যান সিটির মতো ক্লাবগুলোরও কিন্তু তিনটা প্রথিতযশা সেন্টার ব্যাক আছে, সেই ক্ষেত্রে আমরা আমরা হিস্টোরিক্যালি তিনজন সেন্টার ব্যাক মানে ভালো ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক নিয়ে আমরা খেলে অভ্যস্ত। এই মুহূর্তে আমাদের ফোর্থ সেন্টার ব্যাক যে আছে সে মাঠে নামলে আমাদের আমরা নামার আগে অর্ধেক মানে হেরে যাই আর কি। হ্যাঁ, তো এটা আসলে রিয়াল মাদ্রিদের কোয়ালিটি না, তো সেই ক্ষেত্রে রুডিগার একটা মানে হ্যান্ডফুল অপশন। কেন, কয়েকটা সেন্স আছে, যেমন আপনি রুডিগারকে যখন টিমে নিবেন আপনার একটা, আমি একটু মানে লং টার্ম ইয়াতে বলি, আপনি রুডিগারকে টিমে নেওয়া মানে আপনি একটা সিডিএম কম কিনবেন, কিভাবে আলাবা সিডিএম হিসেবে খেলে অভ্যস্ত, দ্যাট মিন্স ইউ ক্যান প্রোভাইড রেস্ট টু ক্যাসেমিরো, নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে আপনি মিগুয়েলকে লোনে পাঠাতে পারতেছেন, সেই ক্ষেত্রে ওর ডেভেলপমেন্ট হলো আলাবা ক্যান অপারেট এজ এ লেফট ব্যাক যখন দরকার পড়তেছে, আলাবা তো সেন্টার ব্যাক আছে আর কোনো প্লেয়ারই,
সেক্ষেত্রে কি আপনি মিলিটাওকে আনডিসপিউটেড স্টার্টার হিসেবে দিচ্ছেন?
শিওর, কারণ আমি কেন বলতেছি, কারণ সেন্টার ব্যাকদের মানে ফুটার বয়স হচ্ছে মোটামুটি ভাবে 25, 22 থেকে 23 এর মধ্যে মিলিটাও যে পারফরমেন্স দিছে, তার ক্যারিয়ার ট্রাজেক্টরি যদি ভারানের মতো না হয় যে এক পর্যায়ে কার্ভ উঠতে উঠতে তারপর ফ্ল্যাট হয়ে গেছে, এরকম যদি না হয় তাহলে মিলিতাও আসলেই ডেস্টিন ফর সাম গ্রেটনেস। 1 নম্বর কথা হচ্ছে মডার্ন সেন্টার ব্যাক যে জিনিসটা বলে তার সবগুলা ট্রেড তার মধ্যে আছে। মডার্ন সেন্টার ব্যাক থিয়াগো সিলভা যেমন একটু ওল্ড ক্লাস সেন্টার ব্যাক, একটু ভিতর মানে নিচে থাকে, একটু লাইন মেনটেন করে, এরকম না, ও সামনে আসে অ্যাগ্রেসিভ। এবং রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক হওয়ার কিছু যোগ্যতা লাগে, যেটা একদিন ক্যানাভারো বলছে যে অন্য টিমের সেন্টার ব্যাক হওয়া রিয়ালের সেন্টার ব্যাক হওয়ার মধ্যে অনেক ফারাক আছে, সেখানে রেসপন্সিবিলিটি বেশি, রিস্ক বেশি নিতে হয়, এই ধরনের সব গুণই তার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আলাবা যেহেতু মাল্টি পজিশনের প্লেয়ার, আলাবাকে মাল্টি পজিশনে ধরে রুডিগার এবং মিলিতাওরে ধরে আমরা একটা ভালো ডিফেন্স লাইন ফর্ম করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে বর্তমান ডিফেন্স লাইনটা একটা মোটামুটি ভাবে একটা মিরাকলের মতো আমাদের দাঁড়িয়ে গেছে, এটার কারণ 2টা প্লেয়ারে যে খুব ভালো মানে খুব অসাধারণ, হ্যাঁ আগে থেকে আসছে অসাধারণ হইয়া সেরকম না, কিন্তু দুজনেরই কিছু স্পেশাল ট্রেটস আছে, যেমন এয়ারে মিলিতাও বিট হইছে আউট অফ পজিশন হইয়া 1-2 বার তার মার্কারকে লুজ করছে, বাট এয়ারে জাম্প করার পরে সে বিট হইছে এরকম কিন্তু কোনো রেকর্ড নাই। এয়ারে মিলিতাও মারাত্মক আনবিটেবল, আবার এয়ারে এয়ারে আলাবা খুব দুর্বল, বাট ইন্টারসেপশন যে যখন পয়েন্টটা আসে তখন আবার আলাবা মিলিতাওয়ের চেয়ে অনেক ফার রিড করতে পারে, বা কোন কোন বলটা শর্ট হবে আর কোন বলটা ক্রস করবে বা তাকে কাটায় যাবে, এই পজিশনিং সেন্স করার ক্ষেত্রে আলাবা মিলিতাওয়ের চেয়ে ভালো। এই দুজনের কম্বিনেশন মিলে কিন্তু ডিফেন্সটা মোটামুটি ভাবে দাঁড়ায় গেছে, কম্বিনেশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যেহেতু আলাবা একটা মাল্টি পজিশন প্লেয়ার, আমার কাছে মনে হয় রুডিগারের এই অপশনটা এই প্যান্ডেমিকের মার্কেটে এরকম একটা সেন্টার ব্যাক ফ্রিতে পাওয়া, এই অপশনটা আমাদের অ্যাভেল করা উচিত, এবং এটা আমাদের একটা সিডিএম কিনার একটা বার্ডেন থেকেও আমাদেরকে বাঁচাবে।
এখন ভাই যে মার্কেট আর এখন হচ্ছে যে ইচ্ছা থাকবে তার পাওয়া যাবে না এরকম একটা বিষয়, তো যখন দিকে ডিলিট আর কি মানে লাইমলাইট আসছে, তো মানে আমার কাছে মনে হয়েছে যে ও মাদ্রিদ কোয়ালিটির একটা প্লেয়ার, যদিও ইউসিএল ম্যাচে আমি ওইভাবে আর বড় পারফর্ম করতে দেখিনি, এবং ন্যাশনাল সাইডে আসলে হল্যান্ড ওইভাবে বড় পারফরমেন্স দিতে পারতেছে না, বা এবার ইউরো তো ডিলিট খেলছে, আমি আমি শিওর না খেলছে হয়তো বা, কিন্তু মানে আমার আমার পার্সোনাল চয়েস ডিলিট, এবং ইন্টারের সাথে আজকে খেলা স্কাই নিয়ার প্লেয়ারটাকে আমার অনেক ভালো লাগে।
আমি 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 এক্স্যাক্টলি এই নামটাই বলতাম যে স্পেনিয়ার কে নিয়ে হচ্ছে মার্কেটে কোনো আলো তেমন কোনো আলোচনা নাই, কোনো রিউমার নাই, বাট এই প্লেয়ারটাকে নিয়ে যে কেন রিউমার নাই আমি ঠিক বুঝতে পারতেছি না।
অসাধারণ একটা ডিফেন্ডার, কিন্তু এর নিয়ে আসলে অত অত কথা হয় না, এবং ও মোটামুটি ক্যারিয়ার ইন্টারে শেষ করে ফেলতেছে।
হ্যাঁ, এন্ড ওয়ান মোর থিং, হি ইজ এ লিডার অফ ম্যান, মানে এই এই ট্রেকটা কিন্তু সেন্টার ব্যাক হিসেবে এই ট্রেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আই ডোন্ট নো যে ওকে নিয়ে কেউ কেন নাড়াচাড়া করতেছে না। মানে নেমলি নেমলি ম্যান সিটির কথা যদি আমি বলি, মানে ওদের কিন্তু ডিফেন্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো লিডার অফ ম্যান নাই। এখানে আমরা যে রুবেন ডিয়াস কে নিয়ে হচ্ছে অ্যাভারেন্টলি মনে হয়েছে যে সে খুব ভালো খেলতেছে, মানে খুব দুর্দান্ত একটা সিজন কাটাই আসলো ম্যান সিটিতে, মানে ইউরোতে দেখা গেল যে তার পারফরমেন্স আসলে কিরকম, মানে জাস্ট হচ্ছে আই ডোন্ট নো যে সে
আমার
ফিলিং
কাছে
কিরকম খেলতেছে।
যেটা মনে হয় ভাই, সিটির তিনটা বা দুইটা অসাধারণ সিভি আছে, বাট কেউ হইতেছে যে আমি ইনচার্জ এরকম একটা ফিল করাইতে পারতেছে
রাইট
না,
রাইট রাইট মানে
এই এই জিনিসটা
ইয়াগো
আসলে
সিলভা,
দরকার।
রামোস বা হচ্ছে ইভেন এখনকার স্পেনিয়ার, এদের যে লিডারশিপটা এই জিনিসটা সেন্টার ব্যাকের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর এই জায়গাটার জন্যই স্পেনিয়ার কে যে কোনো টিম পিক করা উচিত, বাট আই ডোন্ট নো যে তাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন, মানে বুঝলাম না কোশ্চেনটা আমার কাছে আসলো কেন। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লেফট ফুটেড প্লেয়ার? আচ্ছা, বাই দ্য ওয়ে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক লেফট ফুটেড প্লেয়ার এনি সিগনিফিকেন্স অফ দিস ইন মডার্ন ফুটবল? আমি আমার জায়গা থেকে বলি, পজিশন বেস ডেফিনেটলি ম্যাটার করে, পজিশনের চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার খেলার স্টাইলের সাথে অনেক কিছু ম্যাটার করে এই এই জিনিসটা। স্পেশালি লেফট ফুটেড প্লেয়ারের আলাদা কোনো প্লেসিং আছে বলে আমার মনে হয় না। ভদ্রদা, আপনার কি মনে হয়, মানে অ্যাপার্ট ফ্রম স্টাইল অ্যান্ড পজিশন, লেফট ফুটেড প্লেয়ারের কি কোনো বেনিফিট আছে?
না, আমার কাছেও আসলে সেরকম মানে মনে হয় না। হ্যাঁ, হয়তোবা রিসেন্টলি ওই রাইট ফুটেড প্লেয়ার দিয়েছে, লেফট ফুটেড আপনার ওই স্কিলফুল প্লেয়ার বেশি আসছে, এটা আমার একটা, যেহেতু মেসি আছে, তারপর ডিমারিয়া ছিল, ওজিল ছিল, হ্যাঁ, যে এই কারণে মনে হতে পারে যে লেফট ফুটেড প্লেয়ারদের একটা আলাদা আছে, ব্যাপার আছে। এছাড়া আর কোনো দিকে আমার মনে হয় না।
মাঝে একটা গণ অভ্যুত্থান টাইপ হয়েছিল যে লেফট ফুটেড সিবি দরকার এরকম একটা কিছু, যে কম্বিনেশন করার জন্য, তো এই এই এইটা হইতে পারে একটা কারণ।
এই যে এবং এবং সেটা সেটা নিয়ে হচ্ছে অলরেডি একটা কমেন্ট, মানে সেটা নিয়ে না হয়তো, বাট রিলেভেন্ট পাউতরেস কে নিয়ে কিছু একটা রিমার্ক ছিল,
পাউতরেস পাউতরেস প্লেয়ারটা খুব ভালো, এই যে শাহরিয়ার সুমন যে করছে খুব ভালো। কয়েকটা জিনিস আছে, এক হচ্ছে স্প্যানিশ, দুই নাম্বার হচ্ছে আধুনিক সেন্টার ব্যাকের যে গুণ, যেটা হচ্ছে বল প্লেইং কোয়ালিটি, সেটাও খুব ভালো। দুই নাম্বার হচ্ছে পাউতোরেসের একটা লিডারশিপ এবিলিটি আছে, রাউল এলবিওলের মতো সিনিয়র প্লেয়ার থাকার পরেও সে লিডারশিপ রোলটা এজিউম করে নিছে, তো
এবং এরিয়াল এরিয়ালে খুবই খুবই স্ট্রং,
এরিয়ালে এরিয়ালে খুবই স্ট্রং। ওভারঅলে যে উনি যে অপশনটা বলছে, এটা আসলেই খুব ভালো অপশন, যদি
আর ভাই
যদি সম্ভব হয়। হ্যাঁ,
আমাদের
প্রাইস
টিমে
অনেক
এখন
বেশি।
স্প্যানিশ কোনো কেউই নাই প্রতিনিধিত্ব করার মতো, যে আমরা রাগ করি স্পেনে নেয় না দেয় না, বাট ওই এই ক্ষেত্রে মানে আমাদের আসলে প্রতিনিধিত্বটা করবে কে, মানে ক্যাপ্টেন ও সব নন স্প্যানিশ প্লেয়ার, মানে
ভাই
রিয়াল
তারপরেও
মাদ্রিদ।
ভাই এরিক গার্সিয়া চোখটা নাচো বেটার
হ্যাঁ,
ছিল,
অবভিয়াসলি আই এগ্রি, আই এগ্রি, ওইদিকে যাচ্ছি না, এরিক গার্সিয়ার কোঠা আছে ভাই, সেটা নাচন নাই, কোঠা পদ্ধতির শিকার, তো এটা বলতে পারেন। বাট পাউতোরেস আসলে যেটা বললেন, মানে একটা স্প্যানিশ লিডার টাইপ প্লেয়ার আসলে রিয়াল মাদ্রিদের দরকার, এবং ন্যাচো কতদিন সবাই ভাবছিল যে এবার ন্যাচোর সময়, যে এবার স্টার্টার হয়ে যাবে আনডিসপিউটেড সবকিছু, বাট ওইটাই মানে আবেগের দিক থেকে ন্যাচোরে সবাই সম্মান দিতেছে, বাট ওর যোগ মানে ওর অ্যাবিলিটি ওর টুকি, এখন এটা কি করবে আসলে।
রাইট রাইট আচ্ছা, আমরা একটু আমাদের টিম বাদ দিয়ে একটু অন্য টিমের ডিসকাশনে যাই। ভদ্রতার জন্য আমার একটা স্পেশাল কোশ্চেন, আমাদের হচ্ছে ফার্স্ট সিজনের 11 নম্বর এপিসোডে আপনি একটা কথা বলেছিলেন যে বার্সেলোনা নেইমারকে হারানোর পরে 400 মিলিয়ন খরচ করে ফেলছে, স্টিল তার একটা বিকল্প বার্সেলোনা ম্যানেজ করতে পারেনি, মেসি গেলে কি করবে? মেসি যাওয়ার পরে বার্সেলোনার অবস্থা আমরা এখন দেখতেছি। এবার এবার আপনার কাছে কোশ্চেন, যে মেসি গেলে আসলে বার্সেলোনা কি করতে পারে বলে আপনার মনে হয়, বা কি করা উচিত?
এবার নেইমার যাওয়ার পরে তো 400 মিলিয়ন খরচ করতে পারছে, এবার সবার আগে কথা হচ্ছে এবার 400 মিলিয়ন খরচই করতে পারবে না, 400 মিলিয়ন নাই, এটা হচ্ছে প্রথম
চারশো
কথা।
মিলিয়ন আগে ফাঁকা করা লাগবে ভাই,
হ্যাঁ,
এত
চারশো
দেনা।
মিলিয়ন ফাঁকা করা লাগবে। আর 2 নাম্বার হচ্ছে যে কালকে যদি স্লিপ কাটে তাহলে প্রথম হচ্ছে যে অঘটন ঘটবে, এটা আর আমরা না বলি, উই অল নো
এবং ভাই
হোয়াট।
ইউরোপা লিগ
হ্যাঁ,
হচ্ছে নিশ্চিত না, কোয়ালিফায়ার আছে
নিশ্চিত।
ইউরোপা লিগের
হ্যাঁ,
এবার।
এখন এটা একভাবেই একমাত্র তারা মনে সান্ত্বনা নিতে পারে যে রিয়ালে রোনালদোর যা প্রভাব ছিল তার চেয়ে বার্সায় মেসির প্রভাব বেশি ছিল, তাই আমরা এত সাফার করতেছি। হ্যাঁ, এই একমাত্র মনে মানসিক সুখ নিতে পারে, আদারওয়াইজ এখান থেকে নেওয়ার কিছু নাই, পথ অনেক দেরি, পথ অনেক দূর। হ্যাঁ, রিয়ালে একটা সময় দেখা গেছে যে একসাথে যে লিডার গুলা ছিল লিডার গুলার মধ্যে থেকে একজন একজন করে গেছে। সবচেয়ে বড় ধাক্কা ছিল রোনালদো আর জিদানের একসাথে যাওয়া, তারপরেও তখন সেখানে রামোস ছিল, মডরিচ, ক্রুস, ক্যাসেমিরো, এই ডিফেন্স লাইনটা ছিল, মার্সেলো ছিল, সেই ক্ষেত্রে এত সাফার করতে হয় নাই। বার্সায় যখন মেসি গেছে তখন ওল্ড স্কুলের একমাত্র বুস্কেটস ছাড়া আর কেউ নেই, সুতরাং একটা ফুল নতুন জেনারেশন, এবং এমন একটা
এবং
সময়
সে
যখন
কোনো
বার্সা,
লিডার অফ মেন টাইপের প্লেয়ারও না।
হ্যাঁ, এবং সে কোনো ই করতে পারতেছে না, ওই বার্সা কোনো স্প্যান করতে পারতেছে না, এটা আসলে ওদের জন্য খুবই খুবই আসলে একটা খারাপ সময় অপেক্ষা করতেছে। হ্যাঁ, ওরা যদি মার্কেটে স্প্যান করতে পারতো তাইলে একটা হইতো। আর 2 নাম্বার কথা হচ্ছে যে ওরা কিছু কিছু ক্ষেত্রে অনেক ছুট মার্গের একটা বিষয় ছিল। হ্যাঁ, আমরা প্লেয়ার নেই কিন্তু আমরা পাসিং প্লেয়ার ছাড়া প্লেয়ার নেই না, আমরা প্লেয়ার নেই কিন্তু আমরা প্লেয়ার ছাড়া প্লেয়ার নেই না, বা আমরা কি বলে একাডেমি ছাড়া নেই না, এত কি বলে ওই রয়্যাল রয়্যাল ভাব নিতে নিতে এখন এমন সব প্লেয়ার পাইতেছে, এগুলো আসলে ওই আসে 160 মিলিয়ন দিয়ে কঠিন হয়ে আসে, তারপর আস্তে আস্তে ডেলোফিউ হয়ে চলে যায় বা বসে থাকে বেঞ্চে, তাই না? তো এটা আসলে সবার এই নিয়ে ভাব ধরে লাভ নেই, আমাদের রিয়াল মাদ্রিদের এই ক্ষেত্রে ফিলোসফি নাই, এই এক ভালো, নো ফিলোসফি ইজ এ বেটার ফিলোসফি।
না, ফিলোসফি নাই, আমি একচুয়ালি সেটা বলবো না, মানে আমাদের
উইনিং
ফিলোসফি
ফিলোসফি,
আছে,
আমাদের
কিন্তু
ফিলোসফি উইনিং ফিলোসফি,
আমাদের ফিলোসফি হচ্ছে উইনিং, রাইট রাইট,
উইনিং
মানে
ফিলোসফি।
এখানে মতো হচ্ছে কোন ম্যাচ জিতি নেই তো কি হয়েছে, পজিশন ভালো ছিল, পাস বেশি দিছি, বেশি তো মাঠ দৌড়াইছি, ডাজন্ট ম্যাটার ভাই, ম্যাচ উইনিং,
মানে
উইন, 3 পয়েন্ট
মানে
ইজ
ভাই
এভরিথিং।
ক্রিকেটের উদাহরণ দিয়া বাংলাদেশের মতো হইলে হবে না, অস্ট্রেলিয়ার মতো হওয়া লাগবে, এটাই তো সেটা
এক্স্যাক্টলি
হচ্ছে
এক্স্যাক্টলি।
এটাই।
আর মানে আমি মানে যদিও হচ্ছে স্টেজে বসে রাইভাল নিয়ে হচ্ছে সমালোচনা করা উচিত না, আমি একটু রাইভাল নিয়ে সমালোচনা করবো না, জাস্ট আমাদের রয়্যালটিটা তুলে ধরবো, একটু আমাদের যে মানে রয়্যাল থিঙ্কিংটা সেটা তুলে ধরতে চাই। দিস ইজ রিয়াল মাদ্রিদ এন্ড হোয়াই দিস ইজ রিয়াল মাদ্রিদ। মানে এই যে মানে এইখানের মধ্যে আমরা রিয়াল মাদ্রিদের হিস্ট্রি যেটা বলে আর কি, যে এখানে কোন স্পেসিফিক প্লেয়ার বেস তাই কোন একটা প্লেয়ারকে আমরা ওয়ার্শিপ করি না, কোন
এবার
একটা প্লেয়ারকে
হ্যাঁ,
ছাড়া হচ্ছে আমাদের টিম চলবে না, উই ডোন্ট থিঙ্ক লাইক দিস। আমরা
আমি
সবসময় দলের প্রয়োজনে অনেক বিগ নেমস তো বিসর্জন দিতে বাধ্য হয়েছে হয়তো।
আমার ওইটার ক্ষেত্রে একটা ইয়ে আছে, আমি তখন ওই যে রোর বাংলাতে লেখালেখি করার সময় একবার ফেবিও কাপেলোর মানে লাইফটা আর কি আমি একটা আর্টিকেলে তুলে আনতেছিলাম, তো সেখানে সে রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা কমেন্ট করছিল, সেটা হচ্ছে যে সে যখন 1996-এ যখন সে রিয়াল মাদ্রিদে আসে, বাই দিস টাইম সে এসি মিলানের হয়ে 4টা লিগ টানা জিতছে, 3 বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে, একটা জিতছে, মানে সে তখন আরিগো সাচ্চির পরে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সফল কোচ, সেই অবস্থায় সে রিয়ালে আসছে, এবং রিয়াল মাদ্রিদ টানা 31 বছর যাবৎ কোনো ইউসিএল নাই। সে বলতেছিল যে 31 বছর যাবৎ উইদাউট ইউসিএল উইনিং একটা টিমের যে গ্রাউন্ডসম্যান, যে বাবুর্চি, স্টিল দে থিঙ্ক দে আর দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারা পুশ করে যে এটাই আমাদের রাইট, ইউ হ্যাভ টু উইন ইট, যে কারণে আমি লিগ জিতার পরেও যখন সে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ছে, তার সাথে তার শেফ থেকে শুরু করে সবাই তার সাথে একটু মানে ডিসক্রিট আচরণ করছে, সে বলতেছিল যে মিলানে আমার এত কিছু অ্যাচিভমেন্টের পরে আমি ভাবছিলাম আমি আসলে একটা বিশাল কিছু, বাট ওইখানে 1 বছর থাকে আমার মনে হয়েছে যে আই এম নাথিং, এবং এই ক্লাবের প্রতিটা সমর্থক মানে ওরা একটা অন্যরকম জিনিস নিয়ে চলে, এবং এই জিনিসটা অস্বীকার করে লাভ নাই, এটা জাস্ট একটা ইউনিক জিনিস রিয়াল মাদ্রিদে।
এনিডে এনিডে। আচ্ছা, একটা কোশ্চেন যেটা আমি জানি, আচ্ছা বাই দ্য ওয়ে কোন দিকে নিয়ে একটা ডিসকাশন আসছে, খুব বেশ কয়েকজন হচ্ছে কমেন্ট করেছে, জাহিদ হাসান পলক ভাই, জাহিদ হাসান রূপক ভাই বলছে যে কোন দিকে নিয়ে কোনো থটস আছে কিনা, বা হচ্ছে সেভিয়ার জোসে কোন দে, ওটাই এবার রিউমার দেখছিলাম, ভদ্রতা
আসলে রিউমার তো থাকে তাই না, কিন্তু প্রাইসেরও তো একটা বিষয় আছে। পাউতোরেস এর সম্ভবত ভিলারিয়াল 75 মিলিয়ন আস্কিং প্রাইস করতেছে, কোনদের যে প্রাইস সেটাতে আপনি চিন্তা করে দেখেন, চেলসি পর্যন্ত ডিটার হয়ে গেছে, তার মানে এটার প্রাইস ট্যাগ অনেক বেশি। আনডাউটেডলি ওরা খুব ভালো ডিফেন্ডার, কিন্তু গত সিজন পর্যন্ত মিলিতাও যে পরিমাণ আন্ডার রেটেড ছিল এবং ওদেরকে যে পরিমাণ হাইলাইট করতেছিল, এই সিজনে দেখা দিচ্ছে যে সে কোন্দে হোক, সেটা পাউতোরেস হোক, কারোর চেয়ে সে কোনো দিকে খারাপ না। সুতরাং আমাদের এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেহেতু হ্যালান্ড এমবাপ্পের দিকে টার্গেট করতেছি, আমাদের হাতে আসলে ফ্রি অপশন হিসেবে রুডিগারের চেয়ে ভালো এই মুহূর্তে আর কোনো অপশন নাই।
বাট আমি যদি মানে কোনদের ইনক্লুশনটা নিয়ে ট্যাকটিক্যাল ডিসকাশনে যাই, এটাকে আপনি কোন কোন দিকটাকে ভালোভাবে দেখেন এবং কোনটাকে খারাপভাবে দেখেন, আই মিন কোনটা ঘাটতি মনে হয়?
কোনদের আমার কাছে হচ্ছে আমি ওর লিডারশিপটাও পছন্দ করি, বল পাসিং এবিলিটিটাও পছন্দ করি, বাট আমার কাছে কিছুটা ইরেগুলার মনে হয়। কোনো কোনো ম্যাচ এমন খেলা দেয় যে ও একবারে থিয়াগো সিলভা টাইপের বা লুসিও টাইপের একটা খেলা দিচ্ছে, বা কি বলে ক্যানাভারো টাইপের খেলা দিচ্ছে, আবার মাঝে মাঝে খুব ডিসক্রিট খেলে। এটা ইয়াং বয়সে একটা সমস্যা হতেই পারে। হ্যাঁ, কিছু সুবিধাও আছে, যেমন লা লিগাতে অলরেডি সে পরিচিত, এইগুলার কিছু সুবিধা আছে। তো যেহেতু এই অপশন আমরা এক্সারসাইজ করব না কোন দে, হ্যাঁ এটা নিয়ে আমরা আসলে ডিসকাস না করলেই পারি।
সময় বাঁচাইলাম। আচ্ছা, আমাদের রাইট ব্যাক কি সিচুয়েশনটা আছে যে আমরা হয়তো দেখতেছি কিংবা দেখো না দেখার ভান করতেছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্রাইম নিড হচ্ছে রাইট ব্যাক। রাইট ব্যাকটা হচ্ছে আমাদের মানে রাইট ব্যাক এবং রাইট উইং, তাও রাইট উইং একটা সলিউশন হয়তো চলে আসছে, বাট রাইট ব্যাকটা হচ্ছে আমাদের এমন একটা পজিশন যেখানে আমরা সেই ন্যাচারাল প্লেয়ারটাকে পাইছি সে থাকা হসপিটালে, আর আমরা একজন মেকশিফট রাইট ব্যাক দিয়ে খেলি, আর যে অ্যাকচুয়ালি তার রিয়েল ন্যাচারাল পজিশনেও টু দা মার্ক না, আর মেকশিফট পজিশনে তো প্রশ্নই আসে না। তো এই রাইট ব্যাক নিয়ে এখনো পর্যন্ত মাদ্রিদে কোনো রিউমার শোনা যাচ্ছে না, আসিফ মানে তোমার কি মনে হয় যে, বা তুমি সোশ্যাল মিডিয়া বা হচ্ছে টুইটারে অনেক বেশি অ্যাক্টিভ থাকো অ্যাবাউট রিয়াল মাদ্রিদ ট্রান্সফারস, তো ইজ দেয়ার এনি হোপ অ্যাবাউট রাইট ব্যাক?
আপাতত তো না, আর যেটা হইতেছে সিজনের শুরুতে আর কি রিয়াল মাদ্রিদ অনেক ক্রিটিসিজমের শিকার হয়েছিল যে অদ্রিও জোলারে এত থিন রাইট ব্যাক অবস্থার মধ্যে কেন লোন করা হলো, পরে দেখা গেল যে অদ্রিও জোলা নিজেই ফিওরেন্টিনায় গেছে, ভাবছে যে আসলে চান্স পাবে না। সো এটা একটা অডিও জোলারে আসলে মাদ্রিদ কিনছিল এই হচ্ছে যে আমাদের ফিউচারের কথা ভাইবা, লালিগার পরিচিত প্লেয়ার, তো সবকিছু ভাইবা ওর প্রসপেক্ট কেনা হয়েছিল, বাট ও আসলে পারফর্ম করতে পারে নাই। তো এখন মার্কেটে আপনি রাইট ব্যাক দেখতে গেলে খুব ভালো একটা রাইট ব্যাক ছিল হচ্ছে ডাম প্রাইস নেদারল্যান্ডের, সেটা হচ্ছে ইন্টার মিলানে খেলে, বেশ ভালো খেলছে ইউরোতে। তো ও তো মনে হয় রিসেন্টলি গেল, তো ওর ওর আর কোনো চান্সেস নাই। এছাড়া ভালো রাইট ব্যাক বলতে আয়াক্সের একটা প্লেয়ার আছে রেন্স, তো ওর ভালো পটেনশিয়াল আছে। তো এগুলোর মধ্যে যদিও এদের নিয়ে আসলে রিমান নাই, আর সত্য কথা বলতে যে মার্কেটে আপনি এমবাপ্পে আর হালান্ডের রুমার ছড়াবেন সেই মার্কেটে আসলে রাইট ব্যাকের তো একটু কম মার্কেট পাওয়ার জিনিস। তো সেই ক্ষেত্রে মানে এটা নিয়ে মানে মানুষও তো আগ্রহী না, কিন্তু যেটা বললেন এটা আসলে ক্রাইং নিট, আমাদের কারবাহাল কোন দিন ইনজুর্ড হয়ে যাচ্ছে আমরা, সেক্ষেত্রে বাস্কেস ছাড়া আমাদের উপায় নাই। আমাদের কিছু ক্ষেত্রে ভালভার্দের খেলাইতে হয়েছে লাস্ট সিজন, ইভেন মদ্রিজও খেলছে সেই বায়ার্নের ম্যাচের কথা যদি বলি, এবং এবং কারবাহাল এ ফিট কারবাহাল থাকলে আমাদের আসলে ওই বাস্কেস দিয়ে কাজ চলে যেত, বাট কারবাহাল থেকে তো আসলে আমরা ওইভাবে পারফরমেন্স পাচ্ছি না, ফিটনেস ইস্যু আছে, রেস্ট দেওয়া লাগতেছে অনেক। তো এই ক্ষেত্রে রুমার আমি ওরকম দেখি না, বাট অপশনের মধ্যে আয়াক্স প্লেয়ারটাকে ট্রাই করা যাইতে পারে, বা যেটা আরেকজন বললো যে পেড্রো পোরো, এটা একটা ভালো অপশন হইতে পারে।
আচ্ছা কৌশিক দা, একেবারে শেষের দিকে চলে আসছি, রাইজ অফ ভিনিসিয়াস, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? এটা মানে আই মিন জিদানের সময় আমরা এক ধরনের ভিনিসিয়াসকে দেখলাম, এবং এই সিজনে সোফার আমরা অন্যরকম একটা ভিনিসিয়াসকে দেখতে পাচ্ছি, যে কিনা এই মুহূর্তে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট থ্রিজ ইন লিফটিংশিপ পজিশন। এই যে ভিনিসিয়াসের যে রাইজটাকে, এটাকে আপনি মেন্টালি ট্যাকটিক্যালি মানে কোন দিক থেকে ক্রেডিট দিবেন এবং সেটাকে কিভাবে দেখছেন?
আচ্ছা, এটা বলার আগে আমি একটু রাইট ব্যাকের এটা বলি, ওই যিনি প্রশ্নটা করছেন উনি একটু ভালোই একটা প্রশ্ন করছেন, এটা একটু আনসার দিয়ে আসিফ যেটা বললো সেটা সবটাই ঠিক। আর আমি আরেকটা জাস্ট পয়েন্ট বলি, একটু ইন্টারন্যাশনাল যে টিমগুলো আছে, ইন্টারন্যাশনাল টিমগুলোর একটু রাইট ব্যাকের অবস্থাটা দেখেন। আমার মনে হয় এখন শুধুমাত্র ইংল্যান্ড বাদে আর কোনো টিমের ডিসেন্ট রাইট ব্যাক নাই। রাইট নাও ওয়ার্ল্ডে রাইট ব্যাকের মারাত্মক ক্রাইসিস। আপনি লুকাস ভাস্কেসরে যে লেভেলে খেলতেছে, আপনি ওকে ইংলিশ লিগে পাঠায় দেখেন, ও টপ থ্রি রাইট ব্যাকের একজন হবে, ঠিক আছে? আপনার একমাত্র ইংল্যান্ডে দেখবেন ট্রিপিয়ার এবং ওই যে আরো কয়েকজন রাইট ব্যাক আছে, ওয়াকার টুয়াকার মিলে ওরা, হ্যাঁ ওরা আছে,
মানে ওদের হচ্ছে মানে মধুর সমস্যা হয়ে গেছে।
আপনি একটা সময় ব্রাজিলে দেখা গেছে যে মাইকন, ড্যানিয়েল ভেস কত রাইট ব্যাক ছিল, এই মুহূর্তে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, আপনার উরুগুয়ে টুরুগুয়ে এগুলো একটাতেও কোনো ভালো রাইট ব্যাক নাই। এটা হচ্ছে লাতিন আমেরিকা, এক বাক্যে শেষ। আপনি ইউরোপে আসেন, শুধু ইংল্যান্ড বাদে আর কোনো টিমের মধ্যে সেই রকম ভালো কোনো রাইট ব্যাক নাই। আমি আফ্রিকান ফুটবল ফলো করি না, ওইটা
ইভেন মানে জার্মানি রাইট ব্যাকের অভাবে হচ্ছে শেষ পর্যন্ত রাইট ব্যাক লেফট ব্যাক দুইটারই অভাব, শেষ পর্যন্ত তারা হচ্ছে থ্রি ব্যাকে যেতে বাধ্য হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, ওই তো ওয়ার্ল্ড ফুটবলে আসলে এখন রাইট ব্যাকের খুব ক্রাইসিস। সেই জায়গার মধ্যে আমরা আসলে কারভাজাল এবং লুকাস ভাস্কেজের চেয়ে সেই রকম একটা আপডেট আপডেট পাওয়া আমাদের জন্য আসলে কষ্ট হয়ে যাবে। আর ডুমফ্রিস খুব দারুণ একটা প্লেয়ার, এটা আমি স্বীকার করব, কিন্তু এইখানে একটাই সমস্যা, ও হচ্ছে আসলে থ্রি ম্যান যে ডিফেন্স সিস্টেম আছে বা ফাইভ ম্যান যেটা, ওইটার সাথে অনেকটা আশরাফ হাকিমের মতো। আশরাফ হাকিম ভালো, কিন্তু আমাদের ফোর ম্যান ডিফেন্সের সাথে আশরাফ হাকিমি এখনো টেস্টেড না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওয়ার্ল্ডে একটা রাইট ব্যাকের ক্রাইসিসে আছি। আর দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভিনিসিয়াস। ভিনিসিয়াস এর ক্ষেত্রে অবশ্যই আনচেলত্তি ক্রেডিট, ফার্স্ট ক্রেডিট হচ্ছে কনফিডেন্স, এটা একটা ক্রেডিট। দুই নাম্বার হচ্ছে সে একটা সময় দেখা যেত যে খুব টাচ লাইন বরাবর জিদান যখন ছিল তখন খুব টাচ লাইন টাচ করে করে খেলতো, মানে একবার আউট লেফট যেটাকে বলে, একবার শিয়ার লেফট, সেই লেফটে ছিল। এখন একটু কাটিং বেশি করে, দুই এটা গেল দুই নাম্বার জিনিস। তিন নাম্বার হচ্ছে জিদানের সময় যে খেলাটা ছিল এটা সেন্ট্রালের চেয়ে ক্রস বেসড বেশি হতো। অবভিয়াসলি সে লেফট ফুটেড লেফট উইঙ্গার না, সে রাইট ফুটেড লেফট উইঙ্গার, তার পক্ষে ক্রস করা বা সে ক্রসের যে এন্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে হেড, দুইটার কোনোটাতেই সে আসলে তেমন একটা ভালো ছিল না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এইবার যদি তার অ্যাসিস্ট গুলোর দিকে দেখি, তার খুব সম্ভবত তিন থেকে তিনটা বা চারটা অ্যাসিস্ট আছে যেটা তার ক্রসে অ্যাসিস্ট হয়েছে। পজিশন দেখলে দেখা যাবে এইগুলা সে একটু ভিতর থেকে কাট ইন করে তারপর ক্রস দিচ্ছে, অর্থাৎ তার পজিশনিং এ কিছুটা চেঞ্জ আসছে, কনফিডেন্সে চেঞ্জ আসছে। বাট এটার কোনোটার জন্য জিদানকে ডিগ্রেড করা যাবে না। কেন ডিগ্রেড করা যাবে না? দুই নম্বর হচ্ছে অনেক সময় আমরা অনেক ওই যে ওষুধের ক্ষেত্রে দেখি যে এক ডাক্তারে ওষুধ দেয় কাজ করে না, পরের ডাক্তারে সেম ওষুধ দেয় অন্য জেনার নামে দেয় কাজ করে যায়, নাম হয় দুই নাম্বার ডাক্তার, তাই না? সে একটা র ট্যালেন্ট ছিল, তাকে মাদ্রিদে নার্চার করার জন্য লোপেতেগি খুব একটা ভালো কিছু করে নাই। সোলারি লোপেতেগি কেউ একজন ভালো করছিল, কেউ একজন খারাপ করছিল।
সোলারি হচ্ছে ভাই ওভার ইউজ করছে, প্রতিদিন নামা দিত।
আচ্ছা, তো তারপরে তখন তার একটা কনফিডেন্স দিছে। বাট জিদানের সময় তার যে সে জিনিস দিছে যে একটা প্লেয়ারের অফ দ্য বেঞ্চ আইসা খেলার একটা যোগ্যতা থাকা লাগে। সে তখন অফ দ্য বেঞ্চ আসছে, মেন্টাল প্রেশার নিছে, কোচের একজন ফেভার থাকতেই পারে। তো সে আউট অফ ফেভার হওয়ার পরে সে কতটা পুশ করে সেটা সে দেখাইছে। সে ক্লাব ছাড়ে নাই, ক্লাব ছাড়ার জন্য কিছু বলে নাই, প্লেয়ার প্লেয়িং টাইমের জন্য পুশ করে নাই, হার্ড ওয়ার্ক করে গেছে, ফিনিশিং নিয়ে কাজ করে গেছে। আপনি যদি মনে করেন যে জিদান বলছিল যে আমি ভিনিসিয়াসকে নিয়ে তার ফিনিশের জন্য আমি ওভার ওয়ার্ক করতেছি তার নিয়ে, মেবি এইটারই আমরা এই মুহূর্তে একটা বেনিফিট পাচ্ছি। তো এনচেলত্তিকে ক্রেডিট দিয়ে আমাদের কথা বলতে হবে, বাট এটার জন্য জিদানকে আমাদের কোনো প্রকার অসম্মান করা যাবে না, কারণ সে লাস্টের দিকে তার জন্য যে স্পেশাল ড্রিল গুলা করছে এটা ভালো। বাট জিদানের টেকটিক্যাল স্কিমে ভিনিসিয়াসের এত মানে এই মুহূর্তে যেভাবে খেলতেছে সেটা টেকটিক্যাল পার্সপেক্টিভটা বলতেছি, কোচের টেকটিক্যাল পার্সপেক্টিভ আলাদা হইতেই পারে। কোনো কোচের আন্ডারে দেখা গেছে যে ওজিল ডিমারিয়া যত ভালো খেলছে, খেদিরা যেরকম খেলছে, হয়তো বা পরের কোচের আন্ডারে খেদিরার কোনো জায়গা ছিল না, এটা কোচ টু কোচ চেঞ্জ করে। কিন্তু আদারওয়াইজ অন্য পার্সপেক্টিভে যে কনফিডেন্স দেয় নাই, তাকে হ্যান করছে তেন করছে হাবিজাবি, এগুলো নিয়ে তাকে দোষ দেওয়ার কিছু নেই। এটা আসলে জিদান, আমরা যেমন অনেক সময় যে রিফাত বলতেছিল যে থ্রি পিটরে আমরা মরিনহোর গুড ওয়ার্কের ফসল হিসেবে দেখি, এই ভিনিসিয়াসের এই বর্তমান মেন্টাল যে তার স্টেবিলিটি, এটার জন্য জিদানের অনেক অনেক ভূমিকা আছে, এটা বলতেই হবে মাস্ট।
আমি ভাই ওই জিদানের যে ভূমিকাটার কথা, আমি মানে আমার ইচ্ছা আছে আর কি, যে আমি এর আগে পডকাস্টে বলছিলাম যে বেনজেমার ট্যাকটিক্যাল রাইজ নিয়ে হচ্ছে একটা আলাদা পডকাস্ট করা দরকার, প্লাস ভিনিসিয়াসেরটা নিয়েও করা দরকার। মানে জিদা ভিনিসিয়াসের উপরে যে জিদানের ইম্প্যাক্টটা মানুষ ধরতে পারতেছে না, সে ধরানোর জন্য লাস্ট সিজনের হচ্ছে, যদি আমি উইন্টার ব্রেকের আগের এবং উইন্টার ব্রেকের পরের দুইটা ভিনিসিয়াস যদি কম্পেয়ার করি, হ্যাঁ সে অ্যাকচুয়ালি এত বাজে খেলছিল গত সিজনটায় যে আমরা অ্যাপারেন্টলি কোনো পার্থক্য ধরতে পারি না। কিন্তু পার্থক্য যদি ধরতে যান আপনি, সেক্ষেত্রে আপনার দুইটা জিনিস দেখা লাগবে। সেটা হচ্ছে যে মানে গত উইন্টারের আগে সে কোন কোন পজিশনে বলগুলা টাচ করছে, কোন কোন পজিশনে বলগুলা লুজ করছে, ভার্সেস উইন্টারের পরে সে কোন কোন পজিশনে বলগুলাকে টাচ করছে এন্ড লুজ করছে। প্লাস যদি আপনি ওর শুটিং রেঞ্জ গুলা দেখেন, আপনি খুব ক্লিয়ার একটা কার্ভ দেখতে পাবেন, যে ও একটা আপওয়ার্ড কার্ভ কিন্তু দেখা যাচ্ছে যে ও ফাইনাল থার্ডে পজিশনের জায়গায় কতটা আই মিন সিনসিয়ার হয়ে আসতেছে। লাইক উইন্টার আগের আগের মানে উইন্টার ব্রেকের আগে আমার যদি ভুল না হয় ও টোটাল 13 বার অফসাইড পজিশনে ছিল, আর উইন্টার ব্রেকের পরে সে অফসাইডে ছিল 4 বার। তার মানে আপনি কিন্তু একটা ক্লিয়ার মানে ভিউ পাচ্ছেন যে কত ওর যে পজিশন সেন্সটা যে গ্রো করতেছে। সেকেন্ডলি আর একটা বিষয় হচ্ছে যে ও বল মানে কোথায় কোথায় ইয়ে করছে, বল লুজ করছে। ফার্স্ট সিজনে যে উইন্টার ব্রেকের আগে যেটা হয়েছে সেটা হচ্ছে ও কর্নার ফ্ল্যাগের কাছে অনেক বল মিস করে, অনেক মানে লুজ করছে। বাট যদি ইয়েতে দেখেন উইন্টার ব্রেকের পরে যদি দেখেন, ও কিন্তু বেশিরভাগ মিস করছে বক্সের বাইরের দিকে, দ্যাট মিনস ওর সেন্ট্রালাইজ একটা পজিশন থেকে চলে আসতেছিল। এই সময়টাতে আগের মানে উইন্টার ব্রেকের আগে ওর গোল সংখ্যা ছিল একটা, উইন্টার ব্রেকের পরে গোল ছিল 4টা। তো ইম্প্রুভমেন্ট গুলা ইট ওয়াজ সাপোজ টু হ্যাপেন। আপনি যখন একটা জায়গায় আপনি যদি লেস্টে আমাদের কাপ্তাই বাঁধার কথা চিন্তা করেন, আপনি যখন একটা জিনিসের পটেন্সিয়াল বাড়াইতে থাকবেন, একটা মার্কে যাওয়ার পরে কিন্তু সেই পটেন্সিয়ালটাকে আপনি ইউজ করতে পারবে, সেটা ইউজেবল হবে। আর তার আগ পর্যন্ত আপনার কিন্তু সেই পটেন্সিয়ালটা জমাইতে হবে ওই বাঁধের মধ্যে। জিদান ঠিক ওই কাজটাই করতেছিল যে ভিনিসিয়াসকে সেই জায়গাটা সে নিয়ে যাচ্ছিল, তার শুটিং বলেন, তার পজিশন সেন্স বলেন, তার বল রিসিভিং বলেন, সবটা নিয়েই কাজ করতেছিল। ইট ওয়াজ সাপোজ টু হ্যাপেন এন্ড ইট ইভেন্চুয়ালি হ্যাপেন। হয়তো জিদান এরাই হয় নাই, হয়তো বা জিদান থাকলে গোলের সংখ্যাটা একটু কম হইতো, কারণ যেহেতু জিদান একটু আনচেলত্তির বেশি ডিফেন্সিভ মাইন্ডেড। বাট এই সিজনের একটা চেঞ্জ ভিনিসিয়াসকে আমরা অবশ্যই দেখতাম। তো অনেকেই হয়তো অনেক হচ্ছে আনচেলত্তি ফ্যান, আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না, বাট অনেকেই হয়তো পুরো ক্রেডিটটা দিতে চান আনচেলত্তিকে। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ট্যাকটিক্যাল সাইড, অ্যাবাউট দ্য ট্যাকটিক্যাল ইম্প্রুভমেন্ট অফ ম্যানেজার, জিদানকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এই ভিনিসিয়াসের বিষয়টার জন্য। এটা নিয়ে অ্যাকচুয়ালি মানে জিদান অ্যাকচুয়ালি হয় আমার কাছে মনে হয় মাদ্রিদের এখন যে শেপ, এটা জিদান যেভাবে করে দিয়ে গেছে, লাইক আমরা একটু আগে যেটা বললাম আর কি, যে মানে থ্রিপিটের জন্য হচ্ছে মরিনহো একটা বেস তৈরি করে দিয়ে গেছে, ঠিক একই ভাবে হয়তো বা মাদ্রিদ এই সিজন যদি লিগ জিতে সেটাও জিদানেরই একটা মানে গড়ে দেওয়া বেজের উপর, যেটা হয়তো ক্লিক করছিল না, বা হয়তো সবচেয়ে বড় কথা গত সিজনে হয়তো হয়ে যাইতো, বাট ইঞ্জুরি আমাদেরকে এত বেশি ভোগাইছে। একটা সিজনে 56টা ইঞ্জুরি কেস, এরপরেও যে মাদ্রিদ হচ্ছে লিগে লাস্ট ডে পর্যন্ত ফাইট দিয়ে গেছে, ইউসিএল এ হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত খেলে আসছে, এটাকে অ্যাকচুয়ালি লিগ জিত মানে এখন যদি আমরা যেই পজিশনে আছি তাতে কোনো অংশে খারাপ না বরং আমি ভালোভাবেই দেখি। যাই হোক ভদ্রদা, আপনি কি মানে মাতৃদের এই মাতৃদের ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কোনো কিছু যদি বলতে চান, এটা আপনার ফ্রি উইল, আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন।
না, ট্যাকটিক্যাল শেপ তো হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে ক্লোপ পেপ গার্ডিওলার যেমন একটা ট্রাই এন্ড টেস্টেড জিনিস থাকে। হ্যাঁ, যেমন ও একজন হাই প্রেস আর একজন হচ্ছে তার তো টিপিক্যাল কিছু পাসিং সিস্টেম আছে, সেইটাকেই বারবার বারবার প্র্যাকটিসড একটা ওয়েতে, ঠিক যেরকম লিডস ইউনাইটেডে বিএলসা যে কাজগুলো করায়, এগুলো হচ্ছে ওদের মানে ওরা হচ্ছে একটা নির্দিষ্ট ফিলোসফির কোচ। এনচেলত্তির এরকম কোনো কিছু নাই। যেমন একটা জিনিস আমি সবচেয়ে যে পজিটিভ কিছু জিনিস, একটা জিনিস যেটা ইয়েতে আছে, দেখেন ওরা যে ই করছে এই সিজনে, এনচেলত্তি শুরু করছিল মারাত্মক হাই প্রেস দিয়ে, হঠাৎ করে দুই তিনটা ম্যাচ এই হাই প্রেসের কারণে ঝামেলা হয়েছে, সে কিন্তু হাই প্রেস এখন ই করে দিছে। অর্থাৎ বেসড অন টিম স্ট্রেংথ তারা কিন্তু, আমাদের কোচিং স্টাফ কিন্তু সেরকম একটা অ্যাপ্রোচ নিতেছে, এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল সেন্স, এবং রিয়াল মাদ্রিদে এটাই হওয়া উচিত। রিয়াল এরকম হবে না বা প্যান্ডেমিক সিচুয়েশনে পরে এরকম নাই যে হ্যাঁ আমি হাই প্রেস খেলাইতে পারি, আমার হাই প্রেসের উপযোগী প্লেয়ার এনে দেবো, এটা আমাদের পক্ষে সম্ভব না এই মুহূর্তে। তো প্লেয়ারের স্ট্রেংথ অনুযায়ী আমরা আমাদের স্ট্র্যাটেজিটা এই এখন পর্যন্ত নিতে পারতেছি, এটা একটা ভালো দিক। দুই নাম্বার দিক হচ্ছে আমাদের খেলাটা মোটামুটিভাবে অনেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এখন পর্যন্ত যেটা আছে, যদি আনচেলত্তি কিছুটা রোটেশন অ্যাড করে, আমার মনে হয় যে অন্তত আমরা একটা না একটা মেজর ট্রফি নিয়ে আমরা ফিরতে পারবো। হ্যাঁ, এটা মোটামুটি আমরা কনফিডেন্ট যদি ই না হয়। তবে টিমের এই মুহূর্তে যে বেজ আছে, যে আমরা বেনজেমা এবং ভিনিসিয়াস এর বেশি দিনের ইনজুরি আমরা সাস্টেন করতে পারবো না, আমরা এজ এ টিম এটার ডেফিসিট আমরা গুছাইতে পারবো না। এই ক্ষেত্রে রোটেশনটা খুব ইম্পর্টেন্ট।
আছে এর ইনক্লুশন অ্যাবাউট আওয়ার টেকনিক্যাল সাইড
না, যে সেটাই আর কি, যে আমাদের এই মিডটাকে আসলে আরেকটু রেস্টে যদি, মানে ধরেন আগের ম্যাচে যদি ক্রুজ ক্যাসিমিরোর এক সরি ক্রুজ মডরিচের একজন রেস্ট পাইতো, আজকের মিডটা আরেকটু বেশি ইনস্ট্রুমেন্টাল হইতে পারতো, যেটা আমার মনে হয় প্রি ম্যাচ যেটা মনে হইতেছে। তো এটাই যে একটা ম্যাচ গ্যাপ দিয়ে খেলা, যেটা আসলে জিদান রোনালদো নিয়ে করছিল আসলে, যে রেস্ট দিয়ে দিয়ে খেলা বেস্টটা বাইর করা। এবং আমার মনে হয় মডরিচের ক্ষেত্রেও এই জিনিসটা করা ছাড়া আসলে উপায় নাই, ক্রুসের যেহেতু ইন্টারন্যাশনাল ডিউটি নাই এবং ও অন অ্যান্ড অফ রেস্ট পাইতেছে। তো মডরিচের আর যেহেতু আবার মডরিচকে আমরা আরেক সিজন এক্সটেন্ড করাইতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে এখন থেকে যদি প্রিজার্ভ করে না খেলায়, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য আসলে এটা কাল হয়ে দাঁড়াবে। তো আমাদের মিডটাকে আমাদের আর কি মিড বাদে আসলে রোটেট করার জায়গাটা কিন্তু আসলে অনেক কম, মানে ফ্রন্টে আপনি রোটেট কি করবেন, অত বেশি অপশনস নাই। আপনি যদি আসলে
যদি আজকে জোভিস এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখা না দেখে মানে দেখায় আর কি,
হ্যাঁ মানে জোভিস তার কেসটা আসলে নিজেই আজকে যদি দেখাইতে পারে যে আমাকে কেন খেলানো উচিত, আদার দেন দ্যাট আপনি ডিফেন্সে দেখেন, ডিফেন্সে এক জায়গায় রোটেশন হয় এবং এটা আনচেলত্তি করে, কারণ কারভালকে আর প্রিজার্ভ করে খেলাইতে হবে, কারভালকে একটা বিগ ম্যাচে লুজ করতে পারবে না। তো আমাদের মিডেই কিছু অপশন ছিল এবং কামাভিঙ্গার ইনক্লুশনটা আমাদের জন্য ব্লেসিং যদি আমরা ঠিকভাবে ইউজ করতে পারি। তো এই 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 মিডটাকে যদি আমরা প্রিজার্ভ করে খেলাইতে পারি, সেক্ষেত্রে আনচেলত্তি সাস্টেনেবল একটা সিস্টেম দাঁড়া করতে পারবে আই গেস। এবং যেটা আমরা যেটা গত টার্মে দেখছি আনচেলত্তি 2015 সালে যে বিশাল একটা লিড হচ্ছে আমরা বটল করছি, যদি ওই সময় অপোনেন্ট অনেক বেশি ভালো ছিল, বাট এইবার যেহেতু আমাদের এই নেক্সট ম্যাচটা আসলে আমাদের অনেক কিছু বলে দিতে পারবে যে আমরা এই সিজনটা কিভাবে শেষ করব।
অপোনেন্ট দুর্বল হওয়াটা সবচেয়ে মারাত্মক দিক হইতেছে, মানে ইংলিশ লিগ টিমগুলো আছে একটা লম্বা সময় চ্যাম্পিয়ন্স লিগে কোনো বেল পায় নাই, সেটা তো আমি এই জন্য জাস্ট বিকজ অফ দিস আমি চাই খুব দ্রুত হচ্ছে লা লিগার টিম গুলো আর কি স্ট্রং হয়ে উঠুক।
কিন্তু মানে সত্যি কথা বলতে অ্যাটলেটিকো যে টিম অন পেপার মানে এটা হচ্ছে ভালো টিম আর কেমনে হয়, কিন্তু এটা কোনো কারণে ক্লিক করতেছে না, মানে ওদের থেকে তার বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু লিগে মানে খুব বেশি মানে ম্যাচে ওরা 98 মিনিটে গোল দিতেছে, 100 মিনিটে গোল দিতেছে, এইভাবে করে ম্যাচ বের করতেছে আর হয়তো করতেছেই না। এবং আজকে ইউসিএল এ যদি ওরা হারে, আজকে ওরা ইউসিএল থেকে বাদ, ইউরোপা খেলারও চান্স পাবে না। তো এটা আমাদের জন্য আবার খারাপ খবর যে ওরা যদি ইউসিএল থেকে বাদ হয়ে যায়, ওরা রেস্ট পাইতেছে অনেক। তো এইটাই অ্যাটলেটিকো টিম কিন্তু 2015 তুলনায় এই টিম আপনি স্ট্রঙ্গার, এটা বলতেই হবে। বার্সার টিম হয়তো অনেক ডিক্লাইন করছে, বাট অ্যাটলেটিকো ওই রকম তাদের যে স্কোয়াড আছে অন পেপার ওই রকম পারফর্ম করতে পারতেছে। যদিও মিড টেবিল আমার কাছে মনে হয় মিড টেবিল টিম গুলো এরকমই ছিল, হয়তো বা একটু ভালো হয়েছে, কিন্তু বাকিগুলো এত বেশি ডিক্লাইন করছে যে ওই কাছাকাছি এসে পড়ছে। আগে আসলে আপনি সেভিয়ার সাথে খেলা বললে রোনালদো বা মেসি, সেভিয়া ওদের দুইজনেরই ফেভারিট অপোনেন্ট, গোল দিয়ে আসতো অনেকগুলা, মানে এটা দেখা জিনিস। বা অ্যাথলেটিক বিলবাও এইসব টিমের নিয়ে আমরা অত ভাবতাম না হয়তো, বাবার এখন এক গোলে জিততে পারলে আমরা আর কি বাঁচতেছি, জাস্ট গোল দিয়ে জান প্রাণ নিয়ে ডিফেন্ড। তো এই জিনিসগুলো আর যেটা বললেন যে যখন এইরকম টিমের সাথেই আমাদের ফাইট হইতেছে, সেক্ষেত্রে গতবারের চেলসি ম্যাচের উদাহরণ যে আমরা আসলে লাস্টে যে পেসের কাছে হাইরা গেলাম, মানে ট্রেনিং।
আচ্ছা লাস্ট কোশ্চেন ফর আওয়ার গেস্ট এন্ড ফর অলসো ফর দ্য অডিয়েন্স, প্রেডিকশন সবাই কমেন্ট করতে থাকেন বাই দিস টাইম, আমি একটু আমাদের গেস্টদের কাছ থেকে শুনে আসি। আছে
আমার কাছে তো বনা হইতেছে 2-1 রিয়াল মাদ্রিদ, হ্যাঁ 2-1 রিয়াল
মাদ্রিদ।
আমার আসলে আজকের ম্যাচে তেমন কোনো চাওয়া পাওয়া নাই, আমার আজকের দিন আর কালকের দিনে এমন রেজাল্ট দরকার যাতে আমরা অল স্প্যানিশ ইউরোপা লিগ ফাইনাল দেখতে পারি। হ্যাঁ এটা হচ্ছে আমার একমাত্র চাওয়া, ঠিক আছে, এতে আমাদের এতে স্প্যানিশ লিগের অনেক মান সম্মান বাড়বে। তো এই আশা রাখাই আমি আমার আজকের বক্তব্য শেষ করবো, প্রেডিকশন শুধু একটাই উইশ, অল স্প্যানিশ ইউরোপা লিগ ফাইনাল,
ইউরোপা লিগের দাম বাইরে যেতে পারে।
ইউরোপিয়ান ট্রফি, ইউরোপিয়ান ট্রফি, ডোন্ট টক ইউরোপিয়ান ইউরোপা লিগ। স্টিল মানে যদি সামহাও যদি কেউ জিতে যায় তখন হয়তো শোনা লাগবে যে ইউরোপের ট্রফি তো পাইছি। আচ্ছা
আরো
আমার
একটা আছে
প্রেডিকশন,
কিন্তু ভাই, এখন কিন্তু 3 স্তর, তো ওইটার নিচে আর একটা আছে সেই।
তো আচ্ছা কনফারেন্স লিগ,
আচ্ছা
হ্যাঁ
তাইলে
মানে
ই করে দেই, হ্যাঁ তাইলে ই করে দেই নাকি ওইটা ইউরোপাল ই থাক, ওই যে অল স্প্যানিশ ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল দিয়ে দিলাম, ঠিক আছে ফাইনাল দিলে একটু রিস্ক হয়ে যায় নাকি বলো? আচ্ছা ঠিক আছে
আমাদের আমাদের আর্ক রাইভাল হচ্ছে যদি এবার সম্ভব ইউরোপাতে পারে, যদি এখন বাদ পড়ে যায় এবং ইউরোপাতে জিততে না পারে নেক্সট সিজনে হয়তো কনফারেন্স লিগে খেলা লাগবে, কারণ তারা ইউরোপা স্লটেও নেই। আচ্ছা তো ইভেন মানে এই এই সিজনে যা দেখো অবস্থাটা দেখো, যে বার্সেলোনা যদি ইউসিএল থেকে সাইডা বাদ না পড়ে তাদের কিন্তু নেক্সট সিজনে ইউসিএল খেলার কোনো চান্সও নেই। মানে এখন বার্সার জন্য ইউসিএল এ খেলা সবচেয়ে ফিজিবল হয়ে হচ্ছে ইউরোপাতে যাও, ইউরোপা জিতে দেন হচ্ছে ইউসিএল এ খেলো, আদারওয়াইজ মানে
আমরা
লিগ
আমাদের
থেকে
রাইভাল
পসিবল না।
নিয়ে অনেক বেশি সচেতন এবং আমরা ভালো চাই, এই জন্য এই
হ্যাঁ
ইজি পথটা বলে দিলাম ইউসিএল খেলার। আরেকটা সিজন হয়তো বা তারা 8-9 ফিনিশ করলে অসুবিধা নেই।
হ্যাঁ সেটাই। আচ্ছা আমার আমার প্রেডিকশন প্রেডিকশন যদি বলি, আমার প্রেডিকশন হচ্ছে 2-0, বাট এক্সপেকটেশন হচ্ছে যে সবাই ফিট থেকে আজকে ম্যাচটা মাঠটা ছাড়ুক, কারণ সামনের
জয়
ম্যাচটা
লাগবে না ভাই,
অ্যাথলেটিকোর সাথে।
আমাদের আমাদের ড্র হইলেই হইতেছে, বাট
হ্যাঁ ড্র হইলেই হবে ভাই, কোনো সমস্যা নেই। আমার মানে প্রেডিকশন ফিল আপ করা লাগবে, নট নেসেসারি, বাট এক্সপেকটেশনটা ফিল আপ হোক, সবাই সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক, এটাই আমি
সেটাই
চাইতেছি। তো এই
সেটাই
প্রত্যাশা নিয়েই, এবং মানে সেকেন্ডারি হচ্ছে জয়ের প্রত্যাশা নিয়ে আজকের পডকাস্টটা আমরা এখানে শেষ করতেছি। ভদ্রদাকে অনেক অনেক ধন্যবাদ, এই তার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে এত লম্বা একটা পডকাস্ট উপহার দেওয়ার জন্য। আর স্পেশালি নাম্বার অফ কমেন্ট বোঝা যাচ্ছে যে মানে ভদ্রতা ইফেক্টটা কি অ্যাকচুয়ালি। আর
ধন্যবাদ
আচ্ছা
সবাইকে।
আচ্ছা আর থ্যাংক ইউ আসিফ, তন্ময় ভাইকে আমরা আজকে মিস করলাম, বাট তারপরেও সেই জায়গাটা ফিল আপ করে দেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে এতক্ষণ প্রোগ্রামে ছিলেন, স্পেশালি থ্যাংকস যারা কমেন্ট করে সবসময় আমাদের সাথে ছিলেন, আমাদের ডিসকাশন নতুন নতুন টপিক তুলে এনেছেন। তো এনজয় টুডেস ম্যাচ, আলহামদুলিল্লাহ।
হ্যালো মাদ্রিদ,
হ্যালো মাদ্রিদ।